14ই ফেব্রুয়ারি 2019 মাসিক ইস্তেমায় আসর থেকে ইশা পর্যন্ত হযরত ওয়ালা দামত বারাকাতুহুমের বিশিষ্ট খোলাফায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যাতে প্রত্যেকেই নিজেদের আল্লাহমুখী জীবনের মূল হযরতজির ইসলাহ, তরবিয়ত, এহসান ও অবদানের কথা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পেশ করেছেন। শুনলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইজতেমা হয়। আমাদের প্রাণপ্রিয় শায়খ মোরশেদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করেন এবং হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের সারা দেশে বিশিষ্ট খোলাফায়ে কেরাম আছেন, ওনাদের ভিতরে থেকে হযরত যাদেরকে সিলেক্ট করে দেন ওই ভাইয়েরা বয়ান করেন। আলহামদুলিল্লাহ, আসরের পর থেকে শুরু হয়, আসরের পরেও বয়ান হয়, মাগরিবের পরে বয়ান হয়, এশার পরে হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম বয়ান করেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি মাসুদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, ওস্তাদুল হাদিস সৈয়দপুর মাদ্রাসা মুন্সিগঞ্জ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক দান করছেন, এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সংস্পর্শ, এটা কিরকম? মন্ত্রীদের সাথে যাদের সম্পর্ক তাদেরকে স্থানীয় মাস্তানো সেলুট দেয়, মন্ত্রীদের সাথে, এমপির সাথে, সরকারি দলের সাথে যাদের সম্পর্ক তাদেরকে সব জায়গায় কদর করে, কারণ সরকার তাদের, তারা সরকার দলীয়, সব জায়গায় তাদের কদর আছে। আর যদি সম্পর্ক থাকে এমপির সাথে, এমপির সংশ্লিষ্ট সকলেই তাকে কদর করে। আর যদি সম্পর্ক থাকে মন্ত্রীর সাথে, তাহলে দেশের সব জায়গায় তাকে সম্মান করে। কেন? সম্পর্ক কার সাথে? মন্ত্রীর সাথে। স্থানীয় মাস্তানরাও সেলুট দেয় তাকে, মাস্তানি তার কাছে করে না। কেন করে না? যে এর কাছে যদি মাস্তানি করতে যাই তাহলে আমাদের জেলখানা যেতে হবে। তো তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, যারা সত্যিকার আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করেন, সংস্পর্শে থাকেন, তাদেরকেও শয়তান সেলুট দেয়। শয়তানও তাদেরকে ভয় পায়। কেন ভয় পায়? যে ওকে ধোকা দিয়ে বেশি জুত করা যাবে না। কেন? ও তো ওখানে বলে দিবে, নিজের দিলের হালাত বলে দিবে, আমি ধরা পড়ব। এজন্য তারাও ভয় পায়, দূরে থাকে, শয়তানের ধোকা থেকে বাঁচা যায়। আরো একটা জিনিস দেখলাম, আল্লাহওয়ালাদের সংস্পর্শ এবং তাদের ছায়া, এটা কিরকম? বিশাল আকারে বটগাছ। বটগাছ বিশাল হইতে কিন্তু সময় লাগে। এখানে আরেকটা কথা বলে দিই, মাঝখানে আসছে তাই বলতেছি, বড়দের দোয়া ও বদদোয়া উভয়টাই বটগাছের বিচির মতো। বড়দের দোয়া ও বদদোয়া, পিতামাতার দোয়া ও বদদোয়া, মানুষের দোয়া ও বদদোয়া বটগাছের বিচির মতো। বটগাছের বিচি কিন্তু একেবারে ছোট। বটগাছের বিচি কোথাও লাগান, এগুলি ওয়ালের ফাঁকে ফাঁকেও হয়, গাছ দেয়, বিচি এত শক্তিশালী, পানি লাগে না, মাটি লাগে না। কিন্তু কোথাও যদি বটগাছের বিচি আপনি লাগান, তাহলে এই গাছ বড় হইতে হইতে বিশাল আকারে এলাকা দখল করে। এমনও তো আছে, পত্রিকায় আসে 200 বছর 150 বছর। তাহলে একটুখানি বিচির ভিতরে এত শক্তি, এই জন্য অ্যাটম বোমার মতো। বড়দের বদদোয়ার একই অবস্থা। যদি কারো প্রতি বদনজর লাগছে, বদদোয়া পড়ছে, বংশ শেষ। তেমনি ভাবে বড়দের দোয়ার একই অবস্থা, পিতামাতার দোয়ার একই অবস্থা। দোয়া দিয়ে দিছে, ছোট্ট করে, ছোট্ট একটা দোয়া, খুশি হয়ে দোয়া দিয়ে দিছে, বাস আস্তে আস্তে বিশাল আকারে ধারণ করে। এই জন্যই বলা হয়েছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কেন ওই বট গাছের বিচি। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আল্লাহওয়ালাদের সোহবতটা আসলে বট গাছের মতো। বট গাছ কিন্তু বিশাল, তাহলে বট গাছের নিচে বসলে রৌদ্রেরও ভয় নাই, বৃষ্টিরও ভয় নাই, তবে মাঝে মধ্যে কিন্তু আপনার মাথায় বট গাছের ফল পড়তে পারে। তাহলে আল্লাহওয়ালাদের ছত্র ছায়া থাকার অর্থ হইল নফসের ধোকা থেকে বাঁচা যায়, শয়তানের কুমন্ত্র থেকে বাঁচা যায়, তবে মাঝে মধ্যে ধমকও খাইতে হবে, মাঝে মধ্যে ধমকও খাইতে হবে। তার মানে হইলো বট গাছের নিচে বসো, সতর্কতার সাথে বসো, আল্লাহওয়ালাদের দরবারে আসছে, এখানেও আদব বজায় রেখে চলো। আমি আরো একটা জিনিস দেখলাম, সেটা হলো মৌমাছি। আমি হযরত আলাকে যেরকম দেখলাম, মৌমাছি ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা, মুখ থেকে বের হয় এক প্রকারের রস, যার রং ভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের, কিন্তু ফিহি শিফাউন লিন্নাস, সেখানে মানুষের রোগ মুক্তি আছে। তাহলে এটা হলো মৌমাছির মুখের বরকত। মৌমাছি যদি কাউকে কামড় দেয় তাহলে তার কি অবস্থা হয়? অনেক ব্যথা। কিন্তু কিন্তু এর বিপরীত ফায়দা কি? ফায়দা হইল, বর্তমানে গবেষণায় দেখা গেছে, দেখবেন বিভিন্ন পত্রিকায় আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ সংবাদ হইলে পাশে ছোট্ট আকারে দেয়, অথবা ইদিনিং দেয় উপরে ছোট্ট আকারে, বিশেষ যেটা আন্তর্জাতিক সবার কাছে গ্রহণযোগ্য আশ্চর্যকর সংবাদ। তো এর ভিতরে একটা সংবাদ আসছে যে মৌমাছির কামড়ে, দংশনে ক্যান্সার ভালো হয়, ইদানিং গবেষণা। কেন? যার মুখের মধ্যে এত শক্তি, তার বিষের মধ্যে তো শক্তি আছে। তাহলে মৌমাছির কামড়ে কি হয়? ক্যান্সার ভালো হয়। আমি হযরতওয়ালাকে যা পাইছি, হযরতওয়ালা যখন মুখ খুলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা, যখন হযরতওয়ালা কথা বলেন, এই জন্য মৌমাছির মধু যার মধ্যে বিভিন্ন রোগের শেফা, যখন হযরতওয়ালা কথা বলেন, মুখ খুলেন, ফিহি শিফাউন লিন্নাস, তা তো দেখতে আছে। কিন্তু হযরতওয়ালা যাকে ধমক দেন, তার অন্তরের ক্যান্সার ভালো হয়, অন্তরের ক্যান্সার ভালো হয়, বাস্তবেই ভালো হয়। কেন? আজকাল এক্সরে আলো দ্বারা ভিতরের অপারেশন হয়, কিচ্ছু হয় না, শুধু আলো, আলোর দ্বারা অপারেশন হয়। তাহলে এই আলোর যদি ওই পাওয়ার হয়, তা আল্লাহওয়ালাদের নজরের পাওয়ার নেই? আরেকটা বিষয় দেখছি আমি, সূর্য আছে না, সূর্য, সূর্যের আলো যেখানে পড়ে সেখানে কিন্তু দিন হয়, যেখানে সূর্যের আলো পড়ে সেখানে দিন, আর যেখানে সূর্যের আলো নাই সেখানে রাত, অন্ধকার, অন্ধকারের কি দাম আছে? তো চাঁদ আর সূর্য, সূর্যের আলো যখন চাঁদের গায়ে পড়ে, তখন দেখবেন চাঁদ রাত্রবেলা আলো দেয়, আর দুনিয়াতে স্বাভাবিক নিয়ম চলে, ফুল ফোটে, ফল পাকে চাঁদের আলোতে। তো এই চাঁদের আলো কোত্থেকে নেয়? সূর্য থেকে নেয়। সূর্যের সাথে, চাঁদের সাথে যদি আড়াল হয়ে যায়, অন্য কোন গ্রহ হায়েল হয়, তাহলে চাঁদ অন্ধকার হয়ে যায়। আর যদি হায়েল না হয়, সরাসরি সূর্য থেকে আলো নেয়, তাহলে সূর্য চাঁদ ঠিকই কি করে? আলো গ্রহণ করে, রাত্রবেলা আলো দেয়। তা আমি দেখছি আল্লাহ ওয়ালাদের নজরের সামনে থাকলে, তাদের সংস্পর্শে থাকলে অন্তর চার্জ হয়, এই চাঁদ আলো পায়, প্রত্যেকে তার এলাকায় আলো দেয়, প্রত্যেকে তার এলাকায় আলো দেয়। আল্লাহ ওয়ালাদের নজর যার উপর পড়ে, সে তার এলাকায় সূর্যের মতো আলো ছড়ায়। হিসাব কিতাব করেন আপনাদের কাছে, হিসাব কিতাব প্রত্যেকেরই দেখেন, নিজ এলাকায় আলো ছড়াই দিয়েছে। কেন? ওই সূর্যের আলো যেখানে পড়ে সেখানে দিন, যেখানে আলো নেই সেখানে রাত। এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকতে হয়, তবে শর্ত আছে। শর্তটা হইল, নাক ভালো রাখতে হবে, সর্দি মুক্ত থাকতে হবে। সর্দি মুক্ত যদি থাকা যায়, তাহলে আস্তাহেনা ফুল গাছের ঘ্রাণ পাওয়া যায়। আর যদি সর্দি থাকে, তাহলে আস্তাহেনা ফুল গাছের কোনো ঘ্রাণ নাই, অথচ ঘ্রাণ পর্যাপ্ত, কিন্তু ওর নাকে ঘ্রাণ গ্রহণ করতেছে না। তো তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সংস্পর্শে, তাদের দরবারে, থাকতে হয় মোহাব্বত ও আজমত নিয়ে, মোহাব্বত ও আজমত নিয়ে থাকতে হয়, তাহলে কিছু গ্রহণ হয়। আর এর বিপরীত কিছু গ্রহণ হয় না, ঘ্রান্ত পর্যন্ত আছে কিন্তু ওর নাকে ধরে না। এই জন্য আল্লাহওয়ালাদেরকে তাদের কাছে মোহাব্বত করতে হয়, আজমত দিয়ে থাকতে হয়। এখানে আরেকটা উদাহরণ দেই, নানা নাতির সম্পর্ক। আপনি যদি কারো নাতিকে আদর করেন, আপনি অনেক আদর করেন, নানা দেখে না, নানা জানে না, নানাকে জানানো আপনার উদ্দেশ্য না, কিন্তু নাতিকে আদর করেন, নাতি আপনার ভালো লাগে, তো আপনি ঈদের সময় তাকে জামা কিনা দেন, কেন আপনার কাছে ভালো লাগে? রাস্তায় দেখা হইলে চকলেট কিনা দেন, কেন আপনার কাছে ভালো লাগে? তাহলে আপনি যখন নাতিকে এত আদর করেন, নানা দূর থেকে দেখে ফেলেছে এই দৃশ্য, নানা দূর থেকে এই দৃশ্য দেখছে যে ও আমার নাতিকে অনেক মহব্বত করে, সত্যি করে দিল থেকে মহব্বত করে, আমাকে দেখানোর জন্য মহব্বত করে না, তাহলে কি অবস্থা হইল বলেন? এখন তার দিল কেমনে আপনি জয় করলেন? নানার দিল জয় হয়েছে কিনা? তো এখন থেকে যদি ওই নানা আপনাকে দেখতে পায় কিরকম করবে? নানা যেখানে যাবে আপনাকে দেখলে আপনাকে কি করবে? আদর করবে, স্নেহ করবে, কেন? তুই আমার নাতিকে মহব্বত করস। তেমনি ভাবে আল্লাহওয়ালাদেরকে যারা খাঁটি দিলে মহব্বত করে, মহব্বত করে আল্লাহওয়ালাদেরকে, সে যেখানে যায় সেখানে এরকম সম্মানের পাত্র হয়, সে সেখানে এরকম সম্মান পায়। আরেকটা বিষয় দেখলাম আমি, সরকারি ব্যাংক আছে না, সরকারি ব্যাংকে আপনি যান, আপনার কোনো দাম আছে? কোনো দাম আছে সরকারি ব্যাংকে? সরকারি হাসপাতালে দাম আছে, কিন্তু আপনার কি সরকারি হাসপাতাল দরকার কি না? অবশ্যই দরকার, সরকারি ব্যাংক দরকার। কেন? এর শাখা প্রশাখা গ্রামে গঞ্জে, আর যত আধুনিক যত ব্যাংক তা কেবল সিটির মধ্যে সীমিত, সেখানে অ্যাকাউন্ট খুললে সুবিধা পাওয়া যায় না, কিন্তু এই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খুললে একেবারে সেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে টাকা উঠানো যায়। তাহলে সরকারি ব্যাংক আপনার দরকার, আপনাকে সরকারের দরকার না, সরকারি ব্যাংকের আপনাকে দরকার না, বরঞ্চ আপনার সরকারি ব্যাংকে দরকার। আর প্রাইভেট ব্যাংক কি করার দরকার? আপনার প্রাইভেট ব্যাংক দরকার নেই, বরঞ্চ প্রাইভেট ব্যাংক আলাদা আপনার মতো গ্রাহক দরকার, যার ফলে তাদের কাছে যান, গেলে কি করবে? আপনাকে বসতে দিবে, আপনি স্যান্ডেল নিয়ে ঢুকে যান, কোনো সমস্যা নেই, এসি রুম, বসতে দিবে, সম্মান করবে, আপনি চাও খাওয়াবে আপনাকে, এত সম্মান। কেন? গ্রাহক দরকার তাদেরকে, এই গ্রাহক দরকার, এই গ্রাহক থেকে সুবিধা দরকার। সরকারি ব্যাংকের গ্রাহক দরকার নেই, কিন্তু জনগণের সরকারি ব্যাংক দরকার। আচ্ছা ব্যাংকের কথা বাদ দেন, হাসপাতালে আসেন। আমি কিছুদিন আগে হাসপাতালে গেছিলাম, ওখান থেকে আমার বিষয়টা শিক্ষা হইল, মেজাজ আলাদা, কিন্তু তারা ঠিকই চিকিৎসা দিতেছে, চিকিৎসা জনগণ ভালো হইতেছে, কিন্তু ওই বসতেও দিবে না, ওই আদর আপ্যায়নও নেই, কিন্তু চিকিৎসা ঠিকই দিতেছে, বরঞ্চ উল্টা পাল্টা করলে ধমক খেতে হয়। আর প্রাইভেট ক্লিনিকে আপনার রোগ ভালো করবে না তারা, বরঞ্চ আপনাকে টেস্ট আর টেস্ট, 24,000 টাকার টেস্ট দিবে, দিয়ে আপনাকে ফতুর করবে, আপনার রোগ ভালো উদ্দেশ্য না তাদের, আপনার তো গ্রাহক বারবার তাদের দরকার। তাহলে ওদের কাছে এই যত্ন পাওয়া যায়, আর সরকারি হাসপাতালে যত্ন পাওয়া যায় না, চিকিৎসা পাওয়া যায়। সত্যিকারে যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, তারা হইল দেখে যে আমার কাছে যারা আসছে তার ইসলাহ দরকার, ইসলাহ দরকার। আর যেহেতু ইসলাহ দরকার, কোনো ছাড় নাই এখানে, কোনো ছাড় নাই, একটু এলোমেলো হবে ধমক দিবে, কেন? ক্যান্সার তো ভালো করতে হবে। তো এখানে কি আছে? রোগ ভালো আছে, যার ফলে করা করা কেন ছাড় নাই। আর প্রাইভেট ব্যাংকে বা দুনিয়াদারদের কাছে যান, আপনার মতো লোক তার ঘন ঘন দরকার, কারণ হাদিয়া দরকার, আপনার রোগ আরো বাড়বে, কেন? ওখানে গেছেন তো রোগ নিয়ে, আরো রোগ বাড়তেই থাকবে। এই জন্য আল্লাহওয়ালাদের ধমক সহ্য করতে হয়, কেন? এতে ক্যান্সার ভালো হয়। আল্লাহওয়ালাদের নজর তাওয়াজ্জুর একটু ব্যাখ্যা করি। তাওয়াজ্জু হযরত আল্লাহর প্রায় কবিতার মধ্যে আছে, তাওয়াজ্জু তাওয়াজ্জু। তাওয়াজ্জু কি জিনিস? আমার যেটা বুঝে আসলো একদিন, ছাত্রদেরকে, ছাত্ররা পড়তেছে মসজিদে, তো তখন বুঝে আসছে বিষয়টা, সেটা হলো সবাই পশ্চিম দিকে, মানে ওয়ালের দিকে ফিরে পড়তেছে। তাহলে আমি যদি লাইট মারি, তখন দেখবেন আলো ওর গায়ে লাগছে না, এবার ও ফিরে তাকাইতেছে, কে আমার আলো দিল, লাইট মারল, তাকায় কি না? আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুর অবস্থা এই, যার দিকে তাওয়াজ্জু পড়ে ঠিক এরকম একটা আলো তার দিলে যে ধাক্কা লাগে। নজরের কি অবস্থা, নজর আল্লাহওয়ালাদের নজর যে পড়ে, আজ রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলাফেরা করে, একটা ছেলের নজর পড়ছে একটা মেয়ের প্রতি, এই নজর বাচ্চা দিতে 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 সময়ের পরিবর্তনে ওই মহিলার ঘরের স্ত্রী দেখা যেতেছে অহরহ। কেন ওই নজর? আল্লাহওয়ালাদের নজরের কি অবস্থা একটু ব্যাখ্যা দেই। সেলফি তুলে না এখন সকলে, সকলে তো সেলফি তুলতেছে। তাহলে আপনি একজন মন্ত্রী, তো যেহেতু আপনি একজন মন্ত্রী, তাহলে মন্ত্রীর নিরাপত্তা গাড়ির সামনেও আছে পিছনেও আছে, সামনেও আছে পিছনে আছে, মন্ত্রী কোথায় খুঁজে পাওয়া যায় না, কিন্তু সবই তার নিরাপত্তায়, তাই না? তারপরে দেশ বিদেশে তার সমর্থক আছে না, তার ফেসবুক বন্ধু আছে না, তার হোয়াটসঅ্যাপ বন্ধু আছে না, তার নেট বন্ধু আছে না, এর ব্যক্তিগত আছে না? তাহলে এই মন্ত্রী যদি আপনাকে পাশাপাশি বসে একটা সেলফি তোলে, যদি মন্ত্রী আপনাকে পাশাপাশি রেখে সেলফি তোলে, তাহলে উনি তো ওনার ফেসবুকে দিয়ে দিবে, ওনার 5000 বন্ধু আছে, সবাই দেখলো না এই লোকটাকে, সবাই দেখলো কি এই লোক এর পাশে যেহেতু নিশ্চয়ই দামি মানুষ, এই লোক যেহেতু এই মন্ত্রীর সাথে আছে নিশ্চয়ই সে দামি মানুষ, তাহলে যেহেতু দামি মানুষ পাশাপাশি থাকার কারণে সবাই তাকে যেখানে পায় কদর করে, আরে এ তো মন্ত্রীর সাথে ছবি পাওয়া যায়। বুঝে আসছে বিষয়টা? ঠিক এমনি তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু নজর যদি কারোর উপরে পড়ে, তাহলে ওই মহলে সে দামি হয়ে যায়। শুধু তাই নয়, দামি হওয়ার আরো একটা উদাহরণ, আসলে আল্লাহ তাআলা দুনিয়া কিভাবে চালান, আরশে আজিম, এরপরে মালায়ে আলা, এরপরে মালায়ে আসফাল, ফেরেশতাদের উচ্চ পরিষদ নিম্ন পরিষদ। উচ্চ পরিষদের কাজ হইল এটা নিয়ে কি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালাকে কি করা, যেমন নাকি প্রধানমন্ত্রীর ফয়সালা, ফয়সালা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী পরিষদে সেটার ব্যাখ্যা তৈরি করে কিভাবে কি করতে হবে, এরপরে ওইটা কি করে সরকারি পর্যায়ে মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হয়। তাহলে যখন আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জুর ভিতরে পড়ে, নজরে পড়ে, তখন আল্লাহ তাআলার যেহেতু নাতির নজরে পড়ছে, নানা তো আদর করবি, তাহলে আল্লাহ ওয়ালাদের নজরে যেহেতু পড়ছে, আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হইতেছে, ফলে ওখান থেকে মালায়ে আলার মধ্যে তার নাম যায়, ওখান থেকে মালায়ে আসফাল দমিনী যেখানে যেখানে যায় সেখানে সে সম্মানিত হয়। কেন? ওই আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক, এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হয়, তাদেরকে খুশি করানোর চেষ্টা করতে হয়, এবং এই ধ্যানে থাকতে হয় যে কিভাবে তার নজর আমি পাইতে পারি। প্রমাণ কি? সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জু পাওয়ার জন্য, অর্থাৎ সেলফি তোলার জন্য কি করতেন, ওই প্রথম কাতারে বাম পাশে বসতেন, যাতে রসুল সাল্লাল্লাহু ঘুরিয়ে প্রথম তাকে দেখতে পায়। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে যেহেতু এখান থেকে এই প্রমাণ, তাহলে তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের আশপাশে যারা থাকে বা ওইভাবে নজরে, আসলে এটা সম্পূর্ণ মনোজগৎ, সম্পূর্ণ মনোজগৎ, মুখ বন্ধ কিন্তু মন কথা বলে। কেন? সম্পর্কটা কি দিলের সম্পর্ক, যে আসলে ভালোবাসার বদলা ভালোবাসাই হয়ে থাকে। এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ভালোবাসার বদলা ভালোবাসা। আপনি যাকে একটা কিতাবের মধ্যে দেখছি যে এক বুজুর্গ জঙ্গলে থাকে, তো ওনার কাছে প্রত্যেকেই আসে আর এক একজনকে এক একটা অর্ডার দেয়, বিভিন্ন জনকে বিভিন্ন একটা অর্ডার দেয়, মানে কিছু না কিছু তার কাছে আদায় করে ছাড়বে। কিন্তু ওনার কাছে আর এক ব্যক্তি যাইত, ওনাকে কোনোদিন কোনো অর্ডার দেয় না। তখন একদিন বলতেছে যে হযরত, আপনি তো সবাইকে এক একটা পর একটা কাজ করাইয়া রাখেন, মাগনা ছাড়েন না, তাহলে আমাকেও কিছু বলেন। কয়, দেখ ওরা যারা আসে ওরা দুনিয়া বিস্বার্থ নিয়ে আসে আমার এখানে, ফলে আমি ওদেরকে খাটাইয়া রাখি, একটা না একটা কাজ করাইয়া ছাড়ি, তুই আসোস একমাত্র আল্লাহর জন্য, এই জন্য তোর আমি কোনো কষ্ট দিই না। এজন্য ভালোবাসার বদলা ভালোবাসা হয়ে থাকে। আপনি আসলে প্রত্যেকের ভাষা তার চোখের ভিতরে, প্রত্যেকের মনের ভাষা তার চোখের ভিতরে, আপনি কি বলতে চান তা মুখ দিয়ে কিছুই বলতে হবে না, চোখের মধ্যে সব বলে দিবে, এই ডিসপ্লের মধ্যে সব লেখা। যেমন নাকি বিস্কুটের প্যাকেটের ভিতরে লেখা আছে উপাদান কি কি, তাহলে সব যেহেতু লেখা আছে, ঠিক এখানে প্রত্যেকের চেহারার ভিতরে। এই জন্য হাদিস শরীফ আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহওয়ালাদের দৃষ্টিকে ভয় করো, কেন সে আল্লাহর দেয়া আলো দ্বারা দেখতেছে। এখানে প্রিন্ট হয় না, কিন্তু ওই আলো দ্বারা দেখতেছে তোমার অবস্থা কি সব সে দেখতে পেতেছে। এটা হলো ফেরাসত। যাই হোক, যা কিছু বললাম আর কিছু মাথায় আসতেছে না, কি বলবো। আরেকটা জিনিস, দুনিয়াদারদের কাছে গেলে দেখবেন টাকার যে কি দাম এদের কাছে, টাকা আর টাকা, টাকা ভোগ করতে পারে না, টাকা শুধু জমায়। এদের আনন্দ হইল টাকা জমানোর ভিতরে, এবং কিছুক্ষণ পরপরই বিকাশ অ্যাকাউন্ট চেক করে বা তারা অ্যাকাউন্ট দেখে, নেটে দেখে বাড়ছে কিনা, কেন দেখার মধ্যে আনন্দ, খাওয়ার মধ্যে আনন্দ নেই। এই জন্য বাচ্চা সাজা ভালো। বাচ্চা সাজা ভালো কেন? আপনার যা দরকার তা পাইলেই হয়, টাকা দিয়ে কি করবেন? আপনি দেখবেন বাচ্চাদেরকে যদি বড় জুস কিনে দেয় না, অর্ধেক খায় অর্ধেক ফালায়, এইভাবে ফালায়। এই জন্য কি করে, পর্যাপ্ত ছোট জুস দিলে খায়, বোতল ফালাই দেয়, আর বড় জুস দিলে এভাবে নষ্ট করে। তাহলে বাচ্চা সাজলে, বাচ্চা সাজলে কি হয়, বাচ্চার যা দরকার সব দেয়। তা আল্লাহ তাআলার কাছে যদি বাচ্চা সাজা যায়, আপনার যা দরকার সব দিতেছে, তবে বাচ্চা সাজে কি ওর কোনো গুণা নাই? দিলের দিক দিয়ে বাচ্চা সাজার অজর কোনো গুণা নাই। তাহলে দুনিয়াদারদের কাছে টাকার বড় দাম, যার ফলে তাদের সাথে লেনদেন করলে খুচরা টাকা আগে নেয়, খুচরা টাকা আগে নেয়, যাতে খুচরা টাকা মাইর না দিতে পারে, বড় টাকা তো দিবে। দেখছেন কিনা, আমি দেখছি, আগে খুচরা টাকা নেয়, পরে বড় টাকা দিও, পরে দিও, কেন টাকা যাতে না মাইর না যায়, টাকার এত দাম। আমি দেখলাম যে আল্লাহওয়ালারও একই অবস্থা। কেন? এদের কাছে পাঁচটা পয়সার দাম, আল্লাহওয়ালাদের কাছে একটা মুস্তাহাবের অনেক দাম, একটা মুস্তাহাবের অনেক দাম। কেন? বড়গুলো তো ছাড়বই না, মোস্তাহাবও ছাড়বো না। এটা শিক্ষিকুর থেকে একদিন হযরত আলার ওখানে বসা, একদিন ভোর রাত্রে এই সেহরির সময়, সেহরি খাওয়ার দরকার, হযরত আলা বললেন কিছু নিয়ে আসো, আনসে খেজুর, রাখছে কথা পায়ের কাছে, সাথে সাথে ধমক দিলেন। কেন? খেজুর সেহরি খাবার জিনিস, ইউআজ্জিমুনা নিয়ামাত ওয়া ইন দাক্কাত, হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতকে অনেক সম্মান দেখাইতেন, খেজুর পার কাছে রাখছে কেন, ধমক দিছে। তখন বুঝে আসলো আল্লাহওয়ালাদের কাছে ওই দশ পয়সার অনেক দাম, সামান্য একটা মুস্তাহাবের অনেক দাম, আর এগুলি সোহবতরা শেখা যায় না।
মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই মজলিসগুলোর খুব কদর করার তৌফিক দান করেন। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন হযরত ওয়ালা দামত বরকাতুহুমের মহব্বতের খাস মানুষ, ফেনীর বিশিষ্ট আলেম দ্বীন, উত্তরার মাদ্রাসাতুল ইহসান আল আরাবিয়ার সম্মানিত উস্তাদ মুফতি আবুল কালাম সাহেব, দামত বরকাতুহু।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান ফাসআল বিহি খাবীরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরে সবচেয়ে যে বড় নেয়ামত, ওই নেয়ামত হাসিল করার জন্য, তার সান্নিধ্যে আসার জন্য মেহরবানি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেখ, শেখের দরবারে কেন যাওয়া দরকার, কি প্রয়োজন, কি এই জন্যই রহমান তথা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হওয়ার, তাল্লুক হওয়ার জন্য, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য, বিশেষ করে তাকওয়ার মাধ্যমে এটা হাসিল করার জন্য সবচেয়ে জরুরি, অত্যন্ত প্রয়োজন, সেটা হলো যারা আল্লাহওয়ালা তাদের কাছেই আল্লাহওয়ালার খবর নেওয়া। যে আয়াত পড়া হয়েছে, রহমান কেসি বা খবর সে রহমানকে খবর পুছ, রহমানের খবর যাদের কাছে আছে তাদের কাছে যাই, এই রহমানের খোঁজ নাও। এই জন্যই আমরা কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া, রহমানের খোঁজ যাদের কাছে আছে। যেন হযরত আলা কারাসি রহমতুল্লাহ আলাই বলতেন, ভাই আমওয়ালার থেকে আম পাওয়া যায়, দুধওয়ালার থেকে দুধ পাওয়া যায়, জামওয়ালার থেকে জাম পাওয়া যায়, আল্লাহওয়ালা থেকে আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আমরা আসে আল্লাহওয়ালার কাছে যাব। তো আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতেই আছে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান জমানাতে সবচেয়ে বড় যিনি আমাদের দেশের জন্য, উপমহাদেশের জন্য, বরং শাইখুল আরবে আল আজম হযরতের নামের শুরুতে আমরা শুনতে থাকি, তা আমাদের পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস হযরত শাইখুল আরবে আল আজম। সাথে সাথে আমরা আরো এলান শুনি হযরতের নামের তরজুমানুল আকাবির, আকাবিরের তরজুমান, আকাবিরের প্রতিচ্ছবি যাকে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা পীর মশায়েক অনেকে আছে, কিন্তু আকাবেরদের যে প্রতিচ্ছবি আমরা যার সহবতে আসছি তার মধ্যে পরিপূর্ণ কামালিয়তের দরজায় পাওয়া যায়। এই জন্য হযরত জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাল্লাম ইয়াকাত ইয়াতাকিদ ফি শাইখিহিল কামালা ফালা ইয়াফলাহু আলা ইয়াদাইহি আবাদা। যে ব্যক্তি নিজের শাইখকে কামালিয়ত এ কথার ইয়াকিন আর এতেকাদ রাখবে না, সে কখনোই শাইখের হাতে পরিপূর্ণ ফায়দা পাবে না, কামিয়াব হবে না, ফালাহ তার মধ্যে আসবে না। এই জন্য আমাদের পরিপূর্ণ এতেকাদ এ কথা আলহামদুলিল্লাহ আছে এবং আরো পরিপূর্ণভাবে এতেকাদ করা দরকার। হযরতে মোল্লা আলী কারী রহমতুল্লাহ এর কথা বলছেন, শাইখের সোহবতে আসলাম কিন্তু শাইখের কোনো কাজের উপর যদি আমাদের এতরাজ থাকে, প্রশ্ন থাকে, অথবা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে যদি দেখা হয়, নাজারা ইলাইহি ইতিকারান ফালা ইয়াফলাহু আবাদান, কখনো সে কামিয়াব হতে পারবে না। তা আমাদের হযরতে কত বড়, সেটা তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের মুতাকিদিন যারা তাদের থেকে শুনছি এবং আরো শুনবো ইনশাআল্লাহ। এটাই আমাদের একটা শব্দই যদি চিন্তা করি যে হযরতওয়ালাকে, হযরতওয়ালার পীর শাইখুল আরব আল আজম রুমিয়ে জামানা আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাই যে শব্দ দিয়ে হযরতে হযরতকে বলেছেন আমিরুল মহাব্বত, বাংলাদেশের মধ্যে যিনি আমির মহাব্বত, এক আল্লাহওয়ালার মুখ থেকে এক সোনারি শব্দ যে বের হয়েছে, স্বর্ণ অক্ষরে এটা লিখে লেখা দরকার। সারা বাংলাদেশ হযরতের অনেক খোলাফা, সারা বিশ্বে হযরতের খোলাফা, কিন্তু তার মধ্যে হযরতকে আমিরুল মহাব্বত যেই হযরত বলেছেন, এটা বহুত বড় কথা যে হযরত আলা কারাসি রহমতুল্লাহ আলাইহির মুখে দিয়ে যে আমিরুল মহাব্বত, সে আমিরুল মহাব্বতের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছে, যেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্যই হযরত আলা কারাসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের হযরত আলা বলেছেন যে হাজী এমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দীনি মুরব্বির ব্যাপারে যার যতটুকু একরাম, মহাব্বত, আদব, এতেকাদ, আজমত যত বেশি থাকবে তার তত বেশি ফায়দা হইতেই থাকবে, যদি এর মধ্যে কমি হইতে থাকে তার ফায়দা কম হইতে থাকবে। আমি হযরতওয়ালা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে হযরতওয়ালার সাথে যোগাযোগ আছে, আসা যাওয়া আছে, যেরকম সোহবত থাকা দরকার কমি হইতেছে, দোয়া করে আল্লাহ তাআলা যেন হযরতের কদর করে বেশি বেশি সোহবত থাকার দরকার থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। হযরতওয়ালার মুখ থেকে শুনেছি হযরতওয়ালা কারাসি রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম সফর করেছেন, পটিয়া মাদ্রাসায় গিয়েছেন, হযরতওয়ালাও সাথে ছিলেন। ওই পটিয়া মাদ্রাসা থেকে পরবর্তী প্রোগ্রাম ছিল চট্টগ্রাম কোন বর্মা হাজি নামে এক হাজি সাহেবের বাসাতে প্রোগ্রাম ছিল। তো হযরতওয়ালা কারাসি রহমতুল্লাহ আলাই যে গাড়িতে উঠছেন, আমাদের হযরতওয়ালাও সেই গাড়িতে পিছনে উঠলেন, কিন্তু গাড়িওয়ালা হযরতওয়ালাকে নামিয়ে দিলেন। হযরতের মুখেই শুনেছি হযরত, তখন হযরত বলছে আমি হযরতওয়ালা কারাসি রহমতুল্লাহ আলাইয়ের দিকে তাকিয়ে রয়েছি, হযরত চোখ বন্ধ করে বসে রয়েছেন, কিছু বলতেছেন না। গাড়িওয়ালা আমাকে নামাই দিয়ে অন্য প্যাসেঞ্জার নিয়ে গেছে। এখন হযরতওয়ালা সে হাজি সাহেবের বাসা কোথায় শুধু এতটুকু শুনেছি যে চট্টগ্রাম অমুক জায়গাতে, কিন্তু ঠিকানা জানি না। পরে আরেক সাথীকে নিয়ে গাড়িতে উঠে আমি ওই জায়গায় গেলাম, যাইয়া ঘুরতেছি, তালাশ করতে করতে সারাদিন সকাল থেকে হযরত বলছে দুপুর পর্যন্ত একবার এই বাসায় যায় মানুষ, বিভিন্ন কথা, আরে মৌলবি এরকম কেন করো, আরেক বাসায় যায়, আরেক লোকে এরকম বলে, খাওয়া দাওয়া কিছুই না আমার, হযরতের জন্য পাগল পার হয়ে ঘুরতেছি। শেষ গলির শেষ মাথায় হাজি সাহেবের সে বাসা, একজন বলছে জানি না এখানে পাকিস্তান থেকে বহুত বড় একজন আল্লাহর ওলি আসছে, এই বাসাতে আসে। সারাদিন খিদা হযরত, বিকেলবেলা হযরতওয়ালার কাছে যাইয়া সাক্ষাৎ করলেন, হযরত বললেন তুমি কিভাবে আসলে, হযরত এভাবে কিভাবে চলে আসছি আমি ঠিকানাও জানি না, মহব্বতে আমাকে এখানে নিয়ে আসছে। তখন হযরতওয়ালা একটা কথা বলছেন, সারা বাংলাদেশে নয় সারা দুনিয়াতে হাকিমুল উম্মতের এই মসলককে সারা দুনিয়াতে উজ্জ্বল করবে এই আব্দুল মতিন সাহেব আহমদ বরকাত, ভবিষ্যৎবাণী সে, এখন আমরা সেটা আমরা দেখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতওয়ালার কদর করার তৌফিক দান করেন। হযরতওয়ালার মধ্যে সেই আকাবেরদের সমস্ত নমুনা হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যারা জীবনী পড়ছি এবং শুনছি, ওই জীবনীর সাথে হজরতে সাওয়ানের সাথে আমাদের হজরত ওয়ালাকে মিলাই দেখি, আমার মনে হয় হুবহু মিল হয়ে যাবে। হাকিমুল উম্মত বললে বর্তমান জমানা হাকিমুল উম্মত হাকিমুল ওলামা আমাদের হজরত ওয়ালাই। অনেক ভাই আল্লাহ তাআলা সহি বুঝ দান করে এখানে আসেন, কিন্তু কিছু এতরাজ শোনা যায় যে এদেরকে আমরা এখানে দিনই কথা শুনতে বলছি, এরা এখানে শুধু শায়েখ শায়েখের কথা বলে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালে, শায়েখের কথা বলাও এটা দিনের বহুত বড় তবকার কথা বলা হচ্ছে, দিনের কথা এটাও দিনের কথা। কারণ আল্লাহ তাআলা আম্মা বি নিমতি রব্বিকা ফাহাদ্দিস, এত বড় নেয়ামত পেয়েছি আল্লাহ তাআলার হুকুম হলো সেই নেয়ামতের কথা বর্ণনা করো। যে আমরা যে এত বড় নেয়ামত পেয়েছি, অনেকে হয়তো এই নেয়ামতের কদর করতে জানছি না, এই নেয়ামত কত বড় সেটা আমরা আমাদের বুঝে আসতেছে না। এই জন্য আমাদের এখানে যে হজরতওয়ালার আহবাব যারা আছেন তাদের কথার দ্বারা যে হজরতওয়ালা কত বড় হাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে মিলাই দিয়ে সেটা আমাদের বুঝে আসবে, তৌফিক হবে। এই জন্যই এই কথাগুলো বলা হয়। হজরতওয়ালা সোহবতে আসার কারণে কি হয়েছে আমার জিন্দেগিতে এতটুকু হয়েছে, অনেক মাসলা মাসাই দিনের শরীয়তের অনেক কথাগুলা যেটাকে আমি জায়েজ মনে করতাম, কিন্তু সেটা হজরতওয়ালার তাহকিকে হজরতওয়ালার সোহবতে আসে সেটা না জায়েজ মনে হয়েছে, কত বড় ভুল ভেঙেছে। আর যেটাকে হজরতওয়ালা সামনে আসার আগে মনে করতাম এটা সাধারণ ব্যাপার, এটা একটা গুণা কিনা, কিন্তু হজরতওয়ালার সোহবতে আলহামদুলিল্লাহ আসার কারণে বসার কারণে যে ছোট্ট জিনিসকে বিশাল গুণা আমার সামনে মনে হইতেছে, এটার উপরে তৌবা করার তৌফিক হইতেছে এবং এটার থেকে ফিরে থাকার তৌফিক হইতেছে আলহামদুলিল্লাহ। এবং অনেক এমন গুণা আছে যেগুলোর থেকে একসময় নিজে মনে করতাম এ কথা, মনে হয় গুণার থেকে বাঁচার কোন উপায় নাই অবস্থানে, কিন্তু হজরতওয়ালার সোহবতে হজরতওয়ালার কথা হজরতওয়ালার নজর হজরতওয়ালার তাওয়াজ্জুর বরকতে আলহামদুলিল্লাহ এরকম অনেক গুণা ছুটে যাওয়া অনেক গুণা ছেড়ে দেওয়া ইস্তেনাব করার তৌফিক হইতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য হজরতওয়ালার কদর করা আমাদের প্রত্যেকটা যারা আমরা এখানে মুতাকিদিন আছি হজরতওয়ালার সাথে সম্পর্ক আছে, এই জন্য বলা হয়েছে হজরতওয়ালার আদব করা, হজরতের হুকুকাত যেগুলা শেখের হুকুকাত গুলা জানি সেটা আদায় করা, শেখের আদাব গুলা জানি সেটা আদায় করা, শেখের আজমত গুলা জানি সে আজমত গুলা এতেকাদ বিশ্বাস করে আদায় করা, এবং হজরতের মনসা। সেদিন আমাদের এক ভাই বলতেছিলেন আহবাব থেকে যে হজরতওয়ালাকে যদি কেউ ১,০০,০০০ টাকা হাদিয়া দেয়, আর এক লোক বলছে হজরত আমি তো হাদিয়া আনতে পারি নাই, তবে একটা শুক্রিয়া হজরতওয়ালার পরামর্শের কারণে দোয়া এবং তাওয়াজ্জুর কারণে বদনজরই আমার থেকে ছুটে গিয়েছে আলহামদুলিল্লাহ, হজরত ১,০০,০০০ টাকা থেকে ওই বদনজর ছুটে গেছে, এই কথা শুনে হজরত আরো হাজার গুণ বেশি খুশি হবেন। এরকম একটা শেখ হজরতে হজরতের কাছে যদি একটা কথা বলি আমার এই আদতটা ছিল এই খারাপ অভ্যাসটা ছিল এটা ছুটে গিয়েছে হজরতের তাওয়াজ্জুর বরকতে, ১,০০,০০০ টাকার থেকে হজরতওয়ালা খুশি হবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম এক হজরতওয়ালা দান করেছেন, এই জন্য হজরতওয়ালার তৌফিক দান করে আমাদের। মুফতি সাহেবুল বলছেন যে সময় অতি কম, এই জন্য আমার জন্য দোয়া করে আপনাদের জন্য সবার জন্য দোয়া হয় যেন আল্লাহ তাআলা হজরতের কদর করা, হজরতের সোহবতে থাকা, হজরতের এবং হজরতের আওলাদ ও ফরজন্দ এবং হজরতের সমস্ত যারা মুতাল্লিকিন আছে সবার জন্য আমরা দোয়া করি। আমাদের হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব বারবার বলেন যে হজরতের জন্য এটা প্রত্যেকটা মুরিদের জন্য মুতাল্লিকিনের জন্য জরুরি, হজরতের জন্য দুই রাকাত নামাজ পড়ে হজরতের জন্য দোয়া করা, এটা আমরা নিজেকে নিজে লাজিম করে নি। কমপক্ষে হজরতের জন্য প্রতিদিন আমরা এরকম দোয়া করতে থাকি। আর আশ্চর্যের ব্যাপার হজরতওয়ালার উস্তাদ, হজরতওয়ালার উস্তাদ এখানে আসছে, আমরা দেখছি যেটা হজরতওয়ালার কাছে বায়াত হয়েছে এবং হজরতের খেলাফত দিয়েছে, হজরত ওখানে ওনার কাছে কাফিয়া পড়েছেন, সে হজরতওয়ালার উস্তাদ হয়ে ছাত্রের কাছে বায়াত হয়েছেন, তার মধ্যে কি মানিক পাওয়া গেছে, কি জিনিস পাওয়া গেছে, উস্তাদ পর্যন্ত ছাত্রের কাছে বায়াত হয়েছে এবং এখানে আসে সেই পীরকে পীরের মতো আর হজরতওয়ালা উস্তাদকে উস্তাদের মতো সম্মান করে, আজীব আমরা তামাশা দেখেছি। তো হজরতের সেই উস্তাদ হয়ে বায়াত হয়েছে, শুধু তাই নয় হজরতওয়ালার নামে এক খণ্ড জমি দেওয়ার জন্য বহুদিন পর্যন্ত অনুমতি চাইছেন হজরত, একবার অনুমতি চাইতে হজরত চুপ হয়েছে, এর পরের দিনে হজরতের নামে জমি রেস্ট করি ফোন করেছেন হজরত আপনার নামে আমি এক খণ্ড জমি হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছি আপনার নামে, এবং কি বলেন সেখান থেকে ফোন করি প্রতিদিন আমি ওই জমিনের কাছে ঘুরে ফিরে করি, সেখানে আপনার কথা স্মরণ করি এবং আপনার মহব্বতের কথা স্মরণ করতে থাকে, আজীব কথা। যিনি উস্তাদ হইয়া ফিরকে ছাত্রকে পীর মেনেছে তার জন্য হাদিয়া হিসেবে জীবন ভরের জন্য জমিন দিয়ে আর সেখানে জমিনের মধ্যে নূর অনুভব করতে থাকে, এটা আমার হজরতের হজরতের জমিন, এই হজরতের জমিন হিসেবে সেখানে ঘুরতে থাকি এবং আমার মহব্বত তাজা হইতে থাকে। আমরা তো উস্তাদ নয়, ছাত্র নয়, আমরা ছাত্র ছাত্র হওয়ার যোগ্যতা নাই, আমরা হজরতের জন্য কতটুকু করা দরকার, এই জন্য হজরতের এই কথাগুলোর প্রতি খেয়াল রাখা দরকার। এবং হজরতের জরুরত এবং হজরতের সেহেত এবং হজরতের মানসা, হজরত কি চায়, এই কথাগুলোর প্রতি আমাদের সবাই খেয়াল করা দরকার। আল্লাহ তালা আমাদেরকে হজরতের বেশি বেশি করে কদর করা, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন।
মাশা আল্লাহ, হজরত ওয়ালাদ আহমদ বরকাতুহুমের যেই ওস্তাদের কথা আমরা শুনলাম, ওনাকে আমাদের মাওলানা রফিকুল ইসলাম সাহেব জিজ্ঞাসা করছিলেন যে হুজুর আপনি আপনার ছাত্রর কাছে কেন বায়াত হলেন। তো উনি বললেন যে সোনার দোকান অনেকেই দিয়েছে, তো আমি জানি আমার ছেলের দোকানটা খাঁটি সোনার দোকান, তা আমি আরেক দোকানে যাব না, এখানে আসবো। বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা হজরতের হাতের গড়া এক একজনের থেকে এক এক জিনিস আলহামদুলিল্লাহ পাচ্ছি, অনেক দামি এই মজলিস। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন, হজরতের মহব্বতের কথা শোনাবেন, হজরতের অনেক খাস মহব্বতের মানুষ, হজরতের বিশিষ্ট খলিফা, ঢাকা জামিয়াত নূর এর সম্মানিত মোহতামিম মাওলানা নূরুল আলম নদভী সাহেব, দামত বরকাতহু।
আলহামদুলিল্লাহ, الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. এক বড় আলিম উদ্দিন ছিলেন ভারতের, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহ। তিনি ওলামায়ে দেওবন্দ সম্পর্কে বলছিলেন, یہ صحابہ کا ایک قافلہ تھا اتفاق سے پیچھے رہ گیا۔ جو علماء دیوبند ملت و صحابہ کرام ہی ایکتا ایک دول تدری ایکتا অংশ বিশেষ چھ دولের অংশ বিশেষ কিন্তু ঘটনাক্রমে এই কাফেলাটা পিছনে রয়ে গেছে, ফলে পরবর্তী জমানায় তারা আসছেন যে উম্মতের বেশি ফায়দা হয়েছে, সাহাবাদের সঙ্গে তারা চলে গেলে তো সবই চলে গেছে, কিছু থাকছে তো ফায়দা হয়েছে। সত্যিকারে আমার দিলের যে সাক্ষ্য এবং গাওয়াহি যে হজরতওয়ালা বিলকুল তো আমাদের সালফে সালিহিনের কাতারের লোক, হজরত এই জমানার মানুষই না। আল্লাপাকের মেহরবানি, আল্লাপাক কি বলে রহমত হক আমাদের দিকে মুতাবাজ্জি হয়েছে, তো আল্লাপাকের খাস মেহরবানিতে আল্লাপাক হজরতকে আমাদের জন্য এই জমানায় পাঠিয়েছে। ভাই, এই মজলিস অত্যন্ত মহব্বত মুবারক মজলিস, আল্লাপাক খুব মহব্বতকে পছন্দ করেন, মহব্বতের চর্চাকে পছন্দ করেন। আল্লাহ ভাই, আল্লাহ কিয়ামতে ডাক দিবেন না যে আইনাল মুতাহাব্বুনা ফিয়া, আইনাল মুতাজালিসুনা ফিয়া, আমি আল্লাহর মহব্বত কিনিয়া, আমি আল্লাহর মহব্বত কে কেন্দ্র করে যারা বসতা, মহব্বত চর্চা করতা, আমি আল্লাহকে নিয়ে বসতা, এই বসা শুধু আল্লাহর জন্যই, আল্লাহর মহব্বতের জন্যই। আর এই জিনিসটা ধরে রাখছেন পরবর্তী জামানায় মাশায়েখ কেরাম। তো উম্মতকে মহব্বত শিখানো এটা সবচেয়ে বড় তালিম, মানুষের তরাক্কি শুরু হয় আসলে মহব্বত থেকে। শায়েখের প্রশংসা অনেকের কাছেই একটু অনেকের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে বা অত্যুক্তি মনে হতে পারে। ভাই, আমাদের দিলের ভিতরে গুনার খেয়াল আসে কিনা বলেন, আসে না? সারাক্ষণ কাজ কি কি বলেন, গুনার শুধু খেয়ালই না, আরো কিছু আসে না? আসে না, আসে। তো মাশায়েখ লিখছেন যে ব্যক্তি দিল থেকে আল্লাহকে শায়েখকে মহাব্বত করবেন, তো শায়েখের মহাব্বতের বরকতে আল্লাপাক গুনা থেকে বাঁচাকে আসান করে দেন। তো কমপক্ষে এতটুক তো মানতে পারি যে আমরা যেই অনেকেই অনেক সময় যেই ধ্যানে খেয়ালে গুনার স্মরণে গুনাহের স্মৃতিচারণে থাকি, তার চেয়ে শেখের স্মরণ মহাব্বত তো ভালো, নাকি বলেন? এটুক তো বুঝে আসে, এটুক বুঝে আসে না? এবং এ লাইনে যার তাজরেবা যত বেশি, যত বেশি অভিজ্ঞ, যে সে বলবে যে সত্যিকারই শেখের মহব্বত, শেখ সামনে থাকেন তো সোহবত, সামনে যখন না থাকবেন তখন শেখের মহব্বত এর স্মৃতিচারণ, মহব্বত চর্চা করা, মহব্বতের কথা মনে করা, এটা সত্যিকারে গুনাকে দিল থেকে হটাই দেয়। অনেক বড় এক পুঁজি ভাই, অনেক বড় এক পুঁজি। আমরা সত্যিকারী মালকে মহব্বত করা তো চিনছি, হ্যাঁ, টাকা পয়সাকে মহব্বত করা জানি, বাপ মাকে মহব্বত করা জানি, এটা জন্মগত ভাবে মানুষ মহব্বত করে, কিন্তু দিনের জন্য কিন্তু মহব্বত করা আসলে আমরা কমই জানি। কি বাস্তব কিনা বলেন ভাই, দিনের জন্য মহব্বত করা, এই জন্য ভাই শেখের মহব্বত অনেক বড় ইবাদত, মানুষ আগায় শেখের মহব্বত থেকে। শেখের মহব্বত ভাই, মহব্বত তো প্রথম সবক, এই মহব্বতে তারাক্কি করতে যখন এটা ইশকের পর্যায়ে চলে যায় তখন মানুষ শেখের জন্য জান দিয়ে দেয়, শেখের জন্য ফানা হয়ে যায়। এক মুরব্বী কি জিজ্ঞেস করছে কেউ, যে মুরব্বী আপনার বয়স কত, বলে আমার বয়স 12 বছর। বলে আরে দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, বয়স 12 বছর? বলে হ্যাঁ ভাই, আমার বয়স তো 70-এর উপরে হবে, তবে আমি শেখের হাতে বায়াত হয়েছি এবং গুনা ত্যাগ করে তাকওয়া জীবন যাপন করার চেষ্টা করছি, তার বয়স 12 বছর। অতএব আল্লাহ পাকের নিকটে আমার বয়স যেটা পরিগণিত হওয়ার মতো, আল্লাহ পাকের পরিসংখ্যানে আসতে পারে এমন বয়স আমার হচ্ছে মাত্র 12টাই, তাই 12 বছর বয়স বলছি। আসলে ভাই বায়াত হওয়া আগের জিন্দগি পরের জিন্দগি, আবার দেখছি হজরতের এখানে একটা আছে বায়াতুল বায়াত, একটা হলো গণ বায়াত মজলিসে হয়ে গেল শেষ। অনেকে আছে এতেও ফায়দা হয়, কিন্তু হজরতলাকে দেখছি শুধু এতটুকু হজরত তরবিয়াত শুরু করেন না, হজরত দেখেন এই লোকের মহাব্বতের স্তর কি, কতটা ভালোবাসে। আলেমে দিন হজরত এখানে মাসা ওলামায়ে কেরামই বেশি আসেন তো, আর ওলামায়ে কেরাম যেখানে খুব বেশি আসেন, এটা কত বড় হাক্কানিয়াতের দলিল বলেন ভাই, কত বড় কামালের দলিল। ওলামায়ে কেরাম যেখানে দেখা যায় সহজে যান না, কিন্তু ওলামায়ে কেরাম যেখানে যান এটা দলিল, যেখানে কিছু জিনিস আছে। তো হজরত দেখছি ইকরাম করতে থাকেন, আলেম আসেন, হ্যাঁ, মাওলানা তাশরিফ রাখেন, খানা খান, কত কিছু খেলার প্রেরণা আদর করেন, কিন্তু যখন সে নিজেকে হজরতুল্লাহর কাছে সুপর্দ করে তখন হজরত তখন থেকে তরবিয়াত শুরু করেন। এই জন্য আমরা যারা তরবিয়াত চাই তো হজরতের কাছে এসে নিজেকে সুপর্দ করার চেষ্টা করি। আল্লাহ আকবর ভাই, সত্যিকারে কি বলবো, এখানে বসে তো আমি সব ভুলে যাচ্ছি। হযরত ওয়ালা দামত বরকাতুহুমের কথা কি বলা যাবে, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ লিখছেন কিতাবে, লাইসাল আলিম আল্লাযী ইয়াখুযুল ইলমা আল্লাযী ইয়াহফাজ মিনাল কিতাবি ফাইযা নাসিয়া সারা জাহিলান ওয়ালাকিনাল আলিম আল্লাযী ইয়াখুযু ইলমাহু মির রাব্বিহি আইয়া ওয়াক্তিন শাআ বিলা হিফজিন ওয়ালা দারস। যে আলেম দিন ওই ব্যক্তিকে বলে না যে ব্যক্তি কিতাব থেকে কিতাব দেখে দেখে মুখস্ত করে, আর ওইটা বলে আলেম দিন তো তাকে বলে যে ডাইরেক্ট তার রব থেকে তার এলেম সে নেয় যখন চায় যতটুকু চায়, যখন চায়, কোনো দর্শ লাগে না, ক্লাস লাগে না, মুখস্ত করতে হয় না। এই মাপের এই যদি আলেম দিনের এই সংজ্ঞা হয় তো আলহামদুলিল্লাহ, এই সংজ্ঞায় উত্তরণের মতো আমি আলেম দিন হজরতুল্লাহকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্যরা তো মুখস্ত করতে থাকে কিন্তু হযরতওয়ালা যা বলেন, হযরতওয়ালা কথা খুদ কিতাব, অন্যরা কিতাব আগে দেখেন পরে বলেন, হযরত বলেন তো পরে সেটা কিতাব হয়। বেশ কম আছে না নাই? আর আল্লাহ আকবর, আল্লাহ বলছেন আল্লাহ আকবর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এমন শায়খ আল্লাহ দান করছেন ভাই, কি বলা যাবে সত্যিকারী, আল্লাহ আকবর। হযরত ওয়ালা যে কি জিনিস ভাই, মানুষ একটা মিষ্টি খায়, মিষ্টি কি বলবো আপনাকে, মানুষ আপনি একটা লেখা দেখবেন, লেখার মধ্যে আমরা দেখি বলে ফোর কালার, না হলে একটা জিনিস ভালো ফোটে না, ফোর কালার হয় একটা জিনিস, দেখা যায় একটা পোস্টার তো সুন্দর, তো একটা লাল একটা কাদা, কেমন এক কালারই মনে হয়, না এর মধ্যে ফোর কালার ঢুকানো হয়েছে, তারপরে জিনিস চমৎকার হয়েছে, ফোর কালারের সংমিশ্রণের একটা প্রভাব যে এটা এত সুন্দর হয়েছে, এত ফুটছে। আপনি একটা মিষ্টি খাবেন, খুব ভালো লাগছে, মিষ্টি তো চিনি, কয় না এর মধ্যে দুধও আছে, এর মধ্যে বহু কিছু আছে। তো সবকিছু দুধ বলেন, চিনি বলেন, আরো কিছু বলেন, সবকিছুর সংমিশ্রণের জিস্ট হলো কি, মিষ্টি। তো বহু জায়গায় তো শুনছি কয় শরিয়ত তরিকত মারেফত হকিকত, বুঝেন না, হকিকত বুঝেন না। তো এই তিনটা ভিন্ন ভিন্ন বয়ান হয়। আলহামদুলিল্লাহ সবকিছুর একটা মুজাসসাম সুরত, সবকিছুর সংমিশ্রণ একটা দৃশ্যমান সুরত হযরত আহমদ বরকাত। আল্লাহ হযরত কি বলবেন, একদিন এত কি বলবো, করাচি হযরত যা কিছু নিয়ে আসছিলেন, যাওয়ার সময় লয়ে গেছেন না দিয়ে গেছেন, এই ধারণ করে রাখতে পারছে কয়জনে কি বলেন? আলহামদুলিল্লাহ হযরত ওয়ালা আজ করাচি হযরত নাই কি বলেন ভাই, কিন্তু করাচি হযরত আলহামদুলিল্লাহ শতকরা 100% নেমত জায়গা বসে পাচ্ছে কিনা বলেন, বলেন পাচ্ছে কিনা বলেন, পাচ্ছে কার উসিলায় বলেন। আমরা তো বয়ানে একটা শের শুনলে এক মিশ্রা এক পংক্তি হয়তো লিখতে পারি, আর এক পংক্তি ছুটে যায়। আকাবের যা কিছু দিয়ে গেছেন হযরতওয়ালা সব আলহামদুলিল্লাহ হজম করছেন, ধারণ করছেন, এখন সেটা উম্মতের জন্য সারা বিশ্বময় বিলি করতেছে। আর আমাদের ভাই মাশাল্লাহ মুফতি শহীদ ইসলাম সাহেব নামাজ করতুম, উনি সারা বিশ্বে নেটের মধ্যে ছড়াই দিচ্ছেন। হ্যাঁ জালেম মাশাল্লাহ, আল্লাহ তাকে কবুল করেন ইনশাআল্লাহ। বেচারাকে দেখে শুধু আমাদের সত্যি ঈর্ষা হয় যে আল্লাহ তা শাইখুল হাদিস, বেচারা যেরকম এখানে নিজেকে মিটিয়ে থাকেন ভাই, আমাদেরও তো মন চাই, কিন্তু আমরা এমন এমনভাবে আটকে আছি যে পুরোপুরি পারি না, মন তো চাই। আল্লাহ পাক আমাদেরকেও আংশিক হলেও তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। তো ভাই হযরতের কথা কি বলবো, যে সবকিছুর জিস্ট হযরতের ওখানে, দুনিয়া হইচই তো শুনবেন কিন্তু সত্যিকারী কাজের কাজ, সব সমস্যার এক আখিরি সমাধান হযরতরা দামা দরকার। আমি নাম বলবো না, অনেক বড় বক্তা বাংলাদেশের, উনি সফরে যাচ্ছেন কোথাও, তো হঠাৎ করে কোথাও আটকেছে একটা দেখি ডিসপ্লেতে একটা নাম্বার আনছে, এক লোক বলছে আমাকে আব্দুল সত্তার সাহ বরিশালের এক আলেম, উনি বললেন যে দেখি এটা কল দিছেন। তো উনি দেখলেন কি, দেখলেন হযরত ঢালকানগর হযরতকে আমাদের শেখকে কল দিছেন যে কোথাও কোনো সমস্যা, সমস্যা আমাদের আলহামদুলিল্লাহ সমাধান তো আমাদের মাশাআল্লাহ হাতে রেডিমেড, আটকিব জিজ্ঞেস করো বলে দেবেন, আমরা শুনে শুনে বলে দেবো, শেষ টেনশন নাই কোনো। এরকম আলেম দিন কম পাওয়া যায়। একদিন আমি বললাম হযরতকে, হযরত ওই আল্লাহ পাকের এত জিকির করো যে মানুষ তোমাকে পাগল বলে, আছে না একটা একটা রেওয়ায়ত বলে না মানুষ যে আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, তো এইরকম একটা পাগলামি করা বা পাগলামি মানে জিকিরের আধিক্যের কারণে মানুষ পাগল বলে, বা জিকিরের মধ্যে একটা পাগলামি তাল থাকা, মানে একটা কিছু এটা নেশার একটা ভাব টাপ থাকা মানুষ পাগল বলে। হযরত এটা তো ভালো, এটা তো কাম্য, এটা তো আদিষ্ট বিষয়, আল্লাহ পাক এরকম করতে বলছেন। হযরত সঙ্গে সঙ্গে বললেন যে মরো না হাত্তা ইয়াকুলুর ফায়েল করা, ওয়াও জমির যেটা ফিরছে কোন দিকে। আমি বললাম হযরত আম্মাতুন নাস সাধারণ মানুষ, কি সাধারণ মানুষ পাগল বলে কোনো কথা হইল, আপনার মজা পান নাই, জিকির অনুরোধ করে মানুষ তোকে পাগল বলে, তোমাকে পাগল বলে, পাগল কারা বলবে, কেন ইয়াকুলু তারা পাগল বলে, তারা কারা, সর্বসাধারণ, তো সর্বসাধারণ পাগল বলবে এটাকে কোন তো আদর্শ জিকির হইতে পারে না, বুঝলেন না। কামিলিন যেটা দেখে কিছু মন্তব্য করে সেটা আসল জিকির, মানে হযরত কোন এক সেকেন্ড কোন ই করলেন না, মানে বিলম্ব করলেন না, কোন চিন্তা ফাঁস করে বললেন, মানে মনে হয় রেডিমেড সবকিছু। আমি বললেন মনে হয় একটু ফাইল কে, হযরত ওদিকে মোবাইল টিপতেছেন, আমি বলতেছি একটু চেহারা মুখ মানে একটু চেহারা আমার দিকে ঘুরে বলেন মনে হয় একটু ফাইল করা। আমি বলে আল্লাহ সুবহান আল্লাহ, প্রশ্নের আগে উত্তর। আমি প্রথম যখন মুরিদ হতে আসলাম তো হযরতকে বললাম যে হযরত না, মুরিদ হওয়ার পরে মুরিদ হিসেবে আসলাম স্বরূপ কাঠিতে সোহাগ দলে এখানে আসলাম, হযরত একটা কথা জিজ্ঞেস করলাম যে হযরত মাশায়েখ বলেন বা সবাই বলেন যে নিজেকে সবচেয়ে খারাপ জানো, নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করো, তাসাউফের একটা শিক্ষা আছে। হযরত আমি নিকৃষ্ট ঠিক আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম এইটা আমার তো বুঝে আসে না, আমার চেয়ে খারাপ লোক কি নাই? হযরত সঙ্গে সঙ্গে বললেন যে মরো না, আচ্ছা তাহলে আপনিও কিছু লোক থেকে ভালো, এই তো জি হজরত, তাই তো যুক্ত এটা আপনি নির্ধারণ করেন যে কার থেকে ভালো, বলে হজরত এইটা তো মুশকিল, বলে এই জন্যই বলা হয় সতর্কতামূলক এখতিয়ার যে সবচেয়ে খারাপ জন, এর মধ্যে বান্দার নিরাপত্তা এবং আফিয়াত। দেখলেন অবস্থাটা কি, সবাই শায়েক শায়েক কেন করে, আমরা যেখানে আটকিলে মানে ঠেকলে যেখানে আসি, আটকিলে যাকে স্মরণ করি, এটা সেই জায়গা, এখানে খুব সহজে আসতে পারা, আল্লাহ আকবার। উলাইকা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আলহামদুলিল্লাহ এই দরবারের মাহরুমও কোনো মাহরুম না, বাস এখানে আসতে পারলেই হয়। আল্লাহ পাক তো দ্বীনের এই রাস্তাকে তো আসান করছেন, এত মজাদার করছেন যে ইলমিদিন হাসিল করতে এসে শিখতে এসে মারা গেলেও শহীদ, যা জালেম, কপাল খুলে গেছে, আল্লাহু আকবার। তো ভাই সত্যিকারী বয়ান তো বহু জায়গায় শোনা যাবে, কিন্তু বয়ান দেখা যাবে সে বয়ানের অনুপ মানে ঠিক জাস্ট এই বয়ান মোতাবেক একটা প্রতিচ্ছবি সামনে আসবে, এটা বড়ই মুশকিল হয়। কামিলিন চেনার জন্য ভাই চোখ লাগে। হ্যাঁ, কামিলিনরা যাকে বলে যে কামেল, উনি কামেল, যেমন ডাক্তাররা যাকে বলে বড় ডাক্তার, যাকে সার সার করে। আমি একবার খিদমা হসপিটালে গেলাম চিকিৎসার জন্য, তো ভাবলাম যে মালিবাগের কোন একটা হসপিটাল এরকম, তো কিছু মনে হলো না। পরে আমাকে যে ডাক্তার আমাকে আমার মানে প্রেসক্রিপ্ট করলেন, তো ওনার ওইটা নিয়ে আমি গেলাম পিজিতে। তো পিজিতে যাওয়ার পরে অনেকেই অনেক ডাক্তার তাকে স্মরণ করার সময় সার সার বলে, যে অমুক সার করছেন। তখন আস্তে আস্তে যতই বেশি সার শুনতেছি ভক্তি জমতেছে না, মাশাআল্লাহ আমি জাগাবতী গেছি তাহলে। আল্লাহ আকবার, ভাই হজরতওয়ালার কথা কি বলবো ভাই, আল্লাহ পাক আমাদেরকে হজরতওয়ালার কদর করার তৌফিক দান করে। হ্যাঁ, আমিও এক ঝামেলায় আছি যে হজরতের সত্যিকারে যে গোলামি যেরকম করা দরকার করতে পারতেছি না, আল্লাহ পাক আমাকে হজরতওয়ালার পুরো গোলামি করার তৌফিক দান করে। অনেকে পীর মুরিদি পছন্দ করেন না, পীর মুরিদি পছন্দ করেন না, সমস্যা হলো কি, তাহলে আর ওই মাতব বাড়ি থাকে না, বুঝেন নাই। হ্যাঁ, ওই সব জায়গায় যে আমরা বুলি আওড়া এই করি সে করি, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এইগুলো আর করা যায় না। আর অনেক জায়গায় বড় কোনো আলেম গেলে বেচারাকে আমরা সম্মান করে একবার ই করে মাথায় উঠে ফেলে, তো আরো অহংকার বাড়তে থাকে, এরকম দেখছি বহু জায়গায় আমি। কিন্তু আলহামদুলিল্লাহ হজরত এখানে আলহামদুলিল্লাহ রিয়াকশন মুক্ত একটা দরবার মাশাআল্লাহ, যেখানে আসবেন আপনার তারাক্কি হইতেই থাকবে। হ্যাঁ, কিতাবে যা বুঝবেন না, যা দেখেন নাই, সেটা এখানে পাবেন। হ্যাঁ, আমাদের মনে কিছু প্রশ্ন আমাদের কাছে নোট করাও আছে যে হজদোল্লাকে আল্লাহ আকবার, আল্লাহ হজদোল্লাহ হায়াতকে দারাজ করেন, দোয়া করি নেক হায়াত আফিয়াতের সাথে দারাজ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের যা প্রশ্ন আছে হজরতকে হজরত হীন হায়াতে জিজ্ঞেস করে রাখা ভালো, বুঝলেন না, এটা বলতেছি আপনাদের যাতে আমরা সব বুঝতে পারি। মুজাকার আমরা পীর ভাইরা বসছি মাশাআল্লাহ, এই মজলিস কেমন মজলিস বলেন ভাই, আল্লাহ আকবার, মুহাব্বতের চর্চা। হ্যাঁ, আল্লাহ পাক তার নবীকে বলছে, হে নবী ইদা জুকির তো জুকির তা মাই, হে নবী আপনাকে একটা নেয়ামত দান করলাম যে মজলিসে আমি আল্লাহর আলোচনা হবে সেখানে অবশ্যই আপনি নবীর আলোচনা হবে, আর যেখানে আল্লাহ ও নবীর পরে আল্লাহর ওলির আলোচনাও হয় সেটাও কি ভাই, একই কাতারের জিনিস কিনা বলেন। এই জন্য ভাই আল্লাহ পাক আমাদেরকে শেখের মোহাব্বত দান করবে। শেখের মোহাব্বত না করার কারণে ভাই সমস্যা হয়েছে, মুরিদ তো হয়ে আছি কিন্তু রং ধরতেছে না। শেখের মোহাব্বত, হ্যাঁ, এর ঘাটতি যত বেশি হবে তো রং তত দেরিতে ধরবে, রং ধরবে না, বুঝে আসছে ভাই। বলে এর সাথে কি ভক্তির সঙ্গে কি সম্পর্ক, বা যদি আপনি অভক্তিকর কোনো খানা খান তো সঙ্গে সঙ্গে পেট খারাপ হতে পারে কিনা বলেন, আর অভক্তি ছাড়া ভক্তি করে খাইলে কি বলেন, মানে একটু ডাইজেশন ক্রিয়া ভালো থাকে না। তো শেখের সাথে মোহাব্বতের সঙ্গে আমরা এই করি, এখান থেকে দিন নেই এখানে আসি বসি ইনশাআল্লাহ, তো ফায়দা বেশি হবে, এর উল্টাটা হলে রেজাল্ট উল্টা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে খুব ইস্তেফাদা করতে তৌফিক দান করেন। ভাই কি বলবো, ভয়তে ভয়তে গড়ি দেখিয়ে দিকে আলোচনা হয়তো হজরত আগে পরে শুনবেন কোনটা কি বললাম না বললাম। আল্লাহ করেন, জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
মাশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজরতওয়ালাকে আমাদের জন্য অনেক বড় নেমত হিসাবে আমাদেরকে দিয়েছেন, খুব কদর করার তৌফিক দান করেন। এখন মাগরিবের নামাজের আমরা প্রস্তুতি নেই, মাগরিবের পরে আবার ইনশাআল্লাহ হজরতওয়ালা দামত বরকাতের বিশিষ্ট খোলাফায়ে কিরামের বয়ান হবে।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সাতবার বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম بسم الله لا اله الا هو توكلت على الله بسم الله لا اله الا هو توكلت على الله بسم الله لا اله الا هو توكلت على الله بسم الله لا اله الا هو توكلت على الله اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تین بار পড়ার পর সূরা হাশরের শেষ তিন আয়াত একবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام عليك سبحان الله عما يشركون الله الخالق البارئ المصور الأسماء الحسنى يسبح له ما في السماوات বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ফালাক নাস তিন তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الناس خلق الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الناس خلق الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي تنبر بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم تنبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن معصياك شبر اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عما وسعك اللهم اغفر لي حلالك عن حرامك واغنني بفضلك عما وسعك اللهم اغفرني بحلالك عن حرامك واغنني بفضلك عما وسعك اللهم اغفرني بحلالك عن حرامك واغنني بفضلك عما وسعك اللهم اغفرني بحلالك عن حرامك واغنني بفضلك عما وسعك اللهم اغفر لي بحلالك عن حرامك واغفر فضلك عما وسعك فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز شبر فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز سيد الاستغفار. اللهم انت ربي لا اله الا انت، خلقت من عبدك وعلى عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، وابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي، فانه لا يغفر الذنوب الا انت. دعاء حضرت ابو الدرداء رضي الله تعالى عنه. اللهم انت ربي لا اله الا انت، عليك توكلت وانت رب العرش الكريم، ما شاء الله كان وما لم يشاء لم يكن، ولا حول ولا قوه الا بالله العلي العظيم. عالم ان الله على كل شيء قدير وعليم. الحمد لله، আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা ওনাদের যাযায় খায়ের দান করেন। আল্লাহ আমাদের সকলের ইসলাম নসিব ফরমান। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বয়ান হবে, এসা তো হবে, আটটায় জামাত হবে, সাড়ে সাতটায় আজান হবে। আজকে আজান দশ আজান ঠিক মতো হলেও অন্তত পনেরো মিনিট পর্যন্ত বয়ান চলবে, মানে পৌনে আটটা পর্যন্ত বয়ান চলবে, পৌনে আটটা পর্যন্ত বয়ান চলবে। এরপর ইনশাল্লাহ ইস্তেঞ্জার জন্য আটটায় জামাত হবে এশা ইনশাল্লাহ। এশার জামাতের পরে ইনশাল্লাহ হজরতুল্লাহ দামাত বারাকাতুম তাশরিফ আনবেন, আল্লাহ হজরতকে সেহতের সাথে রাখেন। এখন আপনাদের সামনে অতি মূল্যবান নসিহত পেশ করবেন মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফাদের ভিতরে একজন, ওস্তাজুল হাদিস কমলপুর মাদ্রাসা বহিরব। আল্লাহ কবুল ফরমান।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদ। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল বারাকাতু মাআ আকাবিরিকুম। ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, হুমুল জুলাসাউ লা ইশকা জালিসুহুম, আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. ما شاء الله আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এই মজলিস এবং আরো দু চারটা মজলিসের মধ্যে অনেক পার্থক্য। কিছু কিছু মজলিস মাহফিল তো এমন হয় শত শত হাজার হাজার মানুষ, আর আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এই মজলিসে যদিও ওই পরিমাণ মানুষ না হোক, কিন্তু যেই মানুষরা আসে তারা কারা, খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় ওলামা ইকরাম যারা, তারাই আলহামদুলিল্লাহ হযরতের এই মজলিসে আসেন। বলতে গেলে 90-95% ওলামাই একসাথে এত শাইখুল হাদিসকে এক জায়গায় পাওয়া, তাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করা, এটা অনেক বড় একটা মেহনতের বিষয়। অথচ এখানে হযরতের বরকতে একসাথে এত ওলামা ইকরামকে আমরা পাই এবং তাদের সাথে বসার সুযোগ আমাদের হয়ে যায়, আল্লাহ পাকের শুকর। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলের সোহবতে দূর দূরান্ত থেকে ছুটে আসতেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সাহাবায়ে কিরাম যা শিখেছেন সোহবত থেকেই শিখেছেন। তো সাহাবা ইকরাম যখন আসতেন, এই নয় যে তারা শুধু এলিমি শিখতেন, আল্লাহ রাসুল এলিমি শিক্ষা দিতেন তা না, বরং যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত সাথে সাথে আল্লাহ রাসুল সেটাও শুধরিয়ে দিতেন। এলেমও তারা শিখতেন এবং কোন কাজ কোন তরিকা করতে হবে যদি এদিক সেদিক কিছুটা হইত সাথে সাথে আল্লাহ রাসুল সেটা শুধরিয়ে দিতেন। আল্লাহ পাকের শুকর, এই মহান বৈশিষ্ট্য হুবহু শতভাগ আমরা আমাদের হযরত আল্লাহর কাছে খুঁজে পাই, সে যেই হোক। এবং হযরত আল্লাহর তরবিয়তের এমন আজীব শান, একজন তালেবে ইলম কে একই ভুল, একজন তালেবে ইলম সে ভুলটা করল এসলাহের রং একরকম, একজন আলেম ওই ভুলটাই করলেন এসলাহের রং অন্য রকম, আবার আরো শিষ্য পর্যায়ের হযরতের খাস কাছের লোক বা অনেক বড় মাপের কেউ এমন সুন্দরে এমন রং এমন ঢঙে বলবেন যে সে হজম হইয়া যাবে, হয়তো হাসতে হাসতে বলবেন। আবার একই ভুল যদি কোনো মেহমান করেন, কোনো মেহমান আসছেন আজকে দেখতে আসছেন সাক্ষাৎ করতে আসছেন, উনি তো আর এসলা হওয়ার জন্য আসেন নাই হয়তো, হযরত আল্লাহ সরাসরি এসলাহের পথ অবলম্বন করেন না সেই ক্ষেত্রে, কিন্তু এমন আচরণ দেখান এমন ভাবে কথা বলেন, মনে করেন পায়ের মধ্যে গ্লাস লেগে পানি পড়ে গেল, এরকম কোন ভুল হইল মনে করুন, তিনি মেহমান ক্ষতি অনেক হলো, কিন্তু হযরত আল্লাহ এমন আখলাক সেখানে পেশ করেন যে ওই মেহমানেরও এসলা হইয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের এই ওলির কদর করার তৌফিক দান করেন। আমার জীবনে আমি যতটুকু হযরতের সাথে থাকতে পারছি, যেই যেই ভুলটা হইছে এবং হযরত ধরাইয়া দিছেন আলহামদুলিল্লাহ, জীবনে দ্বিতীয়বার আর সেই ভুল আমার হয় নাই। মানে হযরত আল্লাহর কি এক বরকত কারামত যে ওই ভুলের দিকে হাঁটা শুরু করলেই ওই ধমকটার কথা এবং জাগার কথা মনে পড়ে যায়। একবার এই সাভারের দিকে সফর ছিল, তো সবাই খাইতে বসছে, হযরতলাও বসছেন, তো আমাকে একটা মাছ দিল খাইতে যেটা আমার কাছে ভালো লাগতেছে না, অনেক আইটেম পাকাইলো, পরে আমি ওই এটা রেখে দিব আর কি, তো ওখানে কিছু ভাটটা ছিল, তা আমি রাখতে না রাখতেই আবার হযরত পাশে বসা, রাখতে না রাখতেই আবার আমি নিজে নিয়ে আসব, মাত্র ভন প্লেটে নিয়ে রাখা রাখিনি এখনো, এই আসে গেছে এমন এমন ধমক আসছে, অঙ্গ প্রত্যঙ্গ সহ শরীরের অন্তর আত্মা কাঁপা উঠছে। সবাইকে কিন্তু হযরত ধমক দেন না, হযরত আল্লাহর হাতে পর্যন্ত যারাই মার খাইছে তারাই কামিয়াব হইয়া গেছে, যারাই আল্লাহু আকবার। তো যখন ওই ধমকটা ধমক দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আরো তো দুই একটা কথা বলছেন, এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা তেজ পাতাও আমি না চাইতে রাখতে পারি না ভন প্লেটে, ওই কথা আমার মনে পড়ে যায়, একটা হাড্ডি এটা গোস্ত নাই রেখে দিব, দেখি কোনো ঝোল টোল কিছু লাগিয়া থাকে কিনা, মানে সামান্য ঝোল সহজে একটা ঝুটা আমি বন প্লেটে রাখবো এই সাহস আমার হয় না, ওই কথাটা আমার মনে পড়ে যায়। তো এভাবে শুধু আমি না, হযরতের সাথে যারা সম্পর্ক রাখেন আসা যাওয়া করেন, যারা বেশি কাছের মানুষ তাদের আর ভুল করার সুযোগ কোথায়? তো যারা আমরা আসা যাওয়া করি কিন্তু শায়েকের কাছে যাইতে পারি নাই বা যাচ্ছি না, তারা আমরা অনেক বড় ভুলের মধ্যে আছি, কাছে যাইতে হবে, সম্পর্ক আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে, হযরতের অন্তরে যেন আমার স্থানটা হইয়া যায়। আল্লাহওয়ালারা যারা পীর মাশায়েখ হন তারা তাদের সাথে যারা তাল্লুক রাখে তাদের জন্য তো দোয়া করেনি, কিন্তু সবার জন্য তো সমান দোয়া করেন না, একটা হলো এজমালি আল্লাহ যারা তাআল্লুক রাখে মুহিব্বিন মুতাল্লিকিন, হযরত এটা বলেনি আমাদের ঘরওয়ালা মুতাল্লিকিনদের মুতাল্লিকিন, হযরত এই কথাও বলেন মুতাল্লিকিনদের মুতাল্লিকিন, সকলকে কবুল করেন। একটা তো এই দোয়া, আরেকটা হইল বিশেষ মুহূর্তে বিশেষ দোয়া। তো বিশেষ মুহূর্তে বিশেষ দোয়া কারা পান? যারা কাছের মানুষ তারা পান। ওই সময় যেখানে সকলের নাম আসে না, এক লোক আমাদের আমার মুসল্লি বেচারা এই ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আছে, তো এই এক দুই দিন পরে ফোন দেয়, দেখা সাক্ষাৎ করে, আসে, বারবার দোয়া চায়। তা আশ্চর্যের বিষয়ে দোয়া করতে গেলে তার কথা মনে পড়ে, ও যে বারবার বলে, বারবার আসে, দেখা সাক্ষাৎ করে। তখন আমার জিহানে এটা আসছে যে হয়তো হযরতওয়ালা কাছে যারা এরকম বারবার যায়, কাছে বসে, দেখা সাক্ষাৎ করে, আমার মনে হয় তারাই হযরতওয়ালার বেশি দোয়া পান। এজন্য আমার খুব ইচ্ছা যদি আমি বেশি হযরতের কাছে আসতে পারতাম, বেশি ভিড়তে পারতাম, কিন্তু নসিব খারাপ, এত দূর চলে গেছি, সেই কোথায় ভৈরব আর কোথায় ঢাকা, আসাটা এত কষ্ট, যানজট খুব কষ্ট লাগে, মাঝে মধ্যে পেরেশান হইয়া যায়, পাগলের মতো হইয়া যায়। যে ছাত্র বয়সে তো আলহামদুলিল্লাহ আসতাম, প্রতি সপ্তাহে আসতাম, শুক্রবারে এসে হযরত এখানে বসতেন, আমি একবারে সামনে বসতাম। আমার জীবনের এটাই সবচেয়ে বড় সফলতা আমি মনে করি যে বহু শত শত বার হযরতওয়ালা আমার দিকে তাকাইছেন, আমি এটাকে সবচেয়ে বড় পুঁজি মনে করি। একবারে আমি সামনে এসে বসতাম, আর হযরতের আদত হইল এদিক সেদিক তাকান না। অনেক ছোট বাচ্চারা থাকে বা বিভিন্ন মাসলা আছে, হযরতওয়ালা এক একজনের দিকে বয়ানের শুরুতে একজনকে টার্গেট করেন, বিভিন্ন মাহফিলে গেলে আমি খেয়াল করছি একজনকে টার্গেট করেন, ওই দিকে তাকাই বয়ান করেন। তা আমি ছাত্র বয়সেই হযরত যেখানে টার্গেট করবেন আমি ওই জায়গায় এসে বসতাম, যেন নজরটা আমার দিকে পড়ে। আর এটাই আমি আমার জীবনের পুঁজি, আমার মূলধন এটা, আমার শায়খের শত শত নজর আমার উপরে পড়ছে। হযরতুল্লাহ এক সময় আমার জন্য দোয়া করছেন যে তোমার জীবনে বরকত হবে, যে কোনো এক বিশেষ কাজের পর আমার জন্য এই দোয়া করছেন যে তোমার জীবনে বরকত হবে। আল্লাহ পাকের মেহরবানি, এত বরকত হইছে, মানে কি বলবো, কোন ভাষায় বলবো, এত আশ্চর্যজনক বরকত হইতে আছে, হইতে আছে বরকত, হইতে আছে, হইতে আছে। যখনই কোনো বরকত হয়, কোনো এরকম দেখি কোন নেয়ামত, আল্লাহর কোন মেহরবানি, আমার জেহানে এটা ঘুরে যে শায়খ দোয়া করছিলেন তোমার জীবনে বরকত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করেন, তাদের আশপাশ আসা, তাদের কাছে বসা, তাদের থেকে কিছু নেওয়া। যারা সফল হয়েছেন, বড় হয়েছেন, আসলে বড় হওয়ার রাস্তা এটা, অন্য বড়র নজর পাওয়া, আরেকজনের নজর পাওয়া, বড় কাহারও নজর পাওয়া। হযরতের জবানেই শুনেছি বহুবার যে সম্ভবত শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন লালবাগ মাদ্রাসায় পড়তেন, তো তিনি শেষ রাত্রে নামাজে দাঁড়ায় দাঁড়াইয়া এই দোয়া করতেন, আল্লাহ আমার সালাউদ্দিনকে আপনি কবুল করেন। সম্ভবত উনার নাম না, যাত্রাবাড়ি মাদ্রাসার যিনি মুহাদ্দিস ছিলেন উনার নাম, এই দোয়া করতেন মাওলানা শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন, আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন, আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন। এভাবেই তো একজন আরেকজনকে উঠাইয়া দেয়। তো মাওলানা শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের সাথে তাআল্লুক রাখনেওয়ালা তো শত শত মানুষ ছিল, একজনের নাম কেন বারবার দোয়া করছেন? কারণ তিনি তার সাথে সবচেয়ে বেশি তাআল্লুক কায়েম করছেন, বেশি কাছে আসছেন, বেশি সোহবত গ্রহণ করছেন। তো হযরত অবশ্যই বিশেষ বিশেষ যারা তাদের জন্য বিশেষ বিশেষ দোয়া করেন, আর যাদেরকে আমরা দেখি উপরে উঠছেন অবশ্যই সেটা হযরতের দোয়ারই বরকত, হযরতের দোয়ারই বরকত। আল্লাহ পাক আমাদেরকে বরকত অর্জন করার তৌফিক দান করেন। আট আট দশটা মসজিদ, আমি যখন এখান দিয়ে একটু আগে প্রবেশ করলাম, ঢুকে যখন ভিতরে বসলাম, কেমন যেন ভিতরটা ঠান্ডা হয়ে যাইতেছে, কি এক পরিবেশ, কি এক শীতলতা, অন্তরের শীতলতা, ওই গরমের শীতলতা না, অন্তর অন্তর জগতের শীতলতা। আরো দুই চারটা মসজিদে যায় যদি আমরা বসি তখন তফাত করতে পারবো। হযরতুল্লাহ যখন জুমার দিন এখানে আসেন মাশাআল্লাহ, আসার আগের যে পরিবেশটা, যে সাইলেন্ট, সবাই এক অপেক্ষায় কখন আসবেন কখন বসবেন, কি এক পরিবেশ। তো মানুষ এখানে আসলে ফায়দা কেন পাবে না? আর যেখানে কোনো আল্লাহওয়ালা থাকেন ওই জায়গার পরিবেশটাই ভিন্ন হয়, ওটার আসরও ভিন্ন। হজরত না থাকুক, এ জায়গায় আসলে ফায়দা হইতেই থাকে। হজরত নাই, হজরতলা বয়ন করবেন না, তাও ফায়দা হইতে থাকে, কারণ এখানে এক আল্লাহওয়ালার আসা যাওয়া আছে। যে জায়গায় বাঘ বসবাস করে, সিংহ বসবাস করে, মানুষ জানে না এখানে সিংহ বসবাস করে, কিন্তু মানুষ অজান্তেও যদি ওই জায়গায় যায় অন্তর কাঁপিয়ে উঠে, এটা আজীব এক কারবার। তো তদ্রূপ আল্লাহওয়ালারা যেখানে বসেন, যেখানে থাকেন, যেই গলিতে আসা যাওয়া করেন, অন্যান্য গলি আর সেই গলির মধ্যে রাত দিন পার্থক্য, রাত দিন পার্থক্য, রাত দিন এই মিম্বার আর শত মিম্বার রাত দিন পার্থক্য। আল্লাহ পাক আমাদেরকে মহান এই অলির কদর করার তৌফিক দান করেন। বেশি বেশি হযরতওয়ালার কাছে আসা, হযরতওয়ালাকে মহব্বত করা, হযরতওয়ালার যে আওসাফ, যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করা। এই যে বাংলা ভাষা, হযরতের কবিতা শুনলে আর বাংলা ভাষা শিখে লাগবো না, আল্লাহর কসম। আমি যে দুই একটা কথা বলি আল্লাহ বলার তৌফিক দিছেন, এটি হযরতের বয়ান আর হযরতের কবিতা থেকে শিখা, আর কিচ্ছু না। ভাষা এত সুন্দর সুন্দর শব্দ, এই শব্দ চয়ন, কবিতা তো আমরা পড়ছি অনেক, ওয়ানে পড়ছি, টুতে পড়ছি, থ্রিতে পড়ছি, রবি ঠাকুরের পড়ছি, কাজী নজরুল ইসলামের পড়ছি, কিছু শব্দের সেটিং করছে তারা, ছন্দ মিলাইছেন, কিন্তু এটার গভীরতা কি, অর্থ কি, মর্ম কি, সায় সামান্য কিছু ইঙ্গিত তারা দিছেন, কিন্তু হযরতের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা লাইনের গভীরতা কি, মর্ম কি, কোন দিকে টাইনে আমাদেরকে নিয়ে যাইতেছেন। প্রথমে আকাশ, বাতাস, পাতা, লতা, এগুলো সৌন্দর্য, কিন্তু লাস্ট ফিনিশিং আল্লাহ পাকের দিকে। প্রত্যেকটা কবিতার লাস্ট ফিনিশিং আল্লাহ, আল্লাহর রাসূলের দিকে। আল্লাহ পাক আমাদেরকে এই কবিতাগুলো বেশি বেশি শুনবেন। সবসময় তো হযরতের কাছে আসা সম্ভব হয় না, প্রতি রাত আলহামদুলিল্লাহ শুয়ে শুয়ে কবিতা শোনা তো আদবের খেলাফ। তাই আমি শোয়ার আগে আগে কবিতা চালু করি, যতবারে শুই দৈনিক সকালে বা রাত্রে আগে কবিতা চালু করি, প্রস্তুতি নিই কান সেখানে। এরপরে অনেক দূর কতবার যে এক একটা কবিতা আমি শুনি, যতবার শুনি ততবার নতুন নতুন এলেম এ কবিতা থেকে অর্জন করা যায়। কতবার আগে আগে বিভিন্ন তাসাউফের কিতাব মোতালা করতাম, সত্যি কথা, যেটা হযরতের কবিতাগুলো শোনার পর থেকে মোতালা ছাড়া দিছি, দরকার হয় না। তো কবিতার মধ্যে এত এলেম তাসাউফের, এত গভীরতা, কিতাব মোতালা করতে তো ব্রেন খাটানো লাগে, সময় লাগে, বসতে হয়, বা অনেক বিষয় আছে, কিন্তু কবিতা তো ফিরি ফিরি মজাও লাগে, আবার এমন গভীর গভীর কথা পাওয়া যায় যেটা আট দশটা কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এবং ঘরের মধ্যেও, আমাদের আমাদের সকল দোস্ত আহবাবদের ঘরের মধ্যেও হযরতের কবিতাগুলো যেন বাঁচতে থাকে। আমি যে এলাকায় থাকি, ভৈরব গাছতলা ঘাট, তা আমার সাথে যাদের তাল্লুক, সকলের দোকানদার বাসা, দোকানে দোকানে আলহামদুলিল্লাহ হযরতের কবিতা চলে, দোকানে দোকানে ভৈরবের বিভিন্ন, একসময় যায় পরীক্ষা করবেন ভৈরব বাজার আশপাশ জায়গায় জায়গায়, ওইখানে হযরতের কবিতা, ওইখানে হযরতের কবিতা, ওইখানে হযরতের বয়ান, ওইখানে কবিতা, এই কাজ চলতেই আছে। আর মানুষ আইসা প্রথমে তো বুঝে না কি বলে না বলে, কিন্তু শুনতে 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 যখন অভ্যস্ত হয় এমন মজা পায়, পরে ওই নিজেরাও শোনা শুরু করে দেয়। এজন্য বাচ্চাদেরকেও, এই আমাদের ঘরের বাচ্চাদেরকেও হযরতের কবিতাগুলো শোনানোর ফিকির করা, এর দ্বারা তারা ভাষা শিখবে। প্রথম কথা, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের ভাষাটা যেন কি হয়, শুদ্ধ হয়। তায়েফে নেওয়ার এটাও তো একটা কারণ ছিল, কারণ আরবের পরিস্থিতি, শহর, বিভিন্ন ধরনের মানুষ বসবাস করত, বিভিন্ন ভাষায় কথা বলতেন, যেন শুদ্ধ আরবি শিখতে পারে, এই জন্য ওই জামানার এই শহরে যারা বসবাস করত বাচ্চাদেরকে গ্রামে পাঠাইয়া দিত, গ্রামের ভাষা শুদ্ধ ছিল। তো হযরতের এই কবিতাগুলো যদি আমরা শুনি শুনাই আমাদের ফ্যামিলির মধ্যে, আপনাতেই তারা সুন্দর এবং সঠিক ভাষা শিখতে পারবে আল্লাহ চায় তো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো অনুরোধ থাকবে এই কবিতাগুলো বেশি বেশি শোনা এবং তাজকেরা করা, আলোচনা করা, নিজের শায়েখের আলোচনা করা, দেখবেন কি যে মধু, কি যে ভালো লাগে। দোস্ত আহবাব কারোর সাথে দেখা হইলে এই কথা সেই কথা মজা লাগে না, যখন হযরতের আলোচনা আনি কি যে একটা স্বাদ লাগে, কি যে একটা মজা লাগে, এটা ভাষা প্রকাশ করা যাবে না। আর যে কোনো আলেমের সাথে, বড় আলেম বা সাধারণ আলেম, যাই হোক, আমার কাজে এটা হযরতের কথা বলা, আর আমার চিনে হযরতের পরিচয় সেই ছাত্র বয়স থেকে, ছাত্র বয়স থেকে যে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে ভর্তি হইতে হয়, আদব আদব পড়ার জন্য মাদ্রাসা আবু বকরে গেছি, ইন্টারভিউ নিবেন হুজুর মুফতি বোরহান সাহেব হুজুর, পরে আমারে দেখেই কয় ও তুমি হযরতের সাথে তাল্লুক রাখো, আরে তোমার আর কি ইন্টারভিউ, এরে ভর্তি করে নাও। কমলপুর মাদ্রাসায় যেখানে আমি এখন আছি, গেছি আমি সেখানে, পরে ওনারা বোর্ড বসছেন, বড় বড় সব আলেমরা, ওই জায়গার নিয়ম হইলো এটা সেটা জিজ্ঞাসা করে, কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, এরপরে ওস্তাদ নেয়। পরে আমি গেছি যাই, এখন শুধু হেরে আমার তাকায় তাকায় দেখে, তা আমি তো বুঝছি হযরত আমার জন্য দোয়া করছেন, তোমার জীবনে বরকত হবে, এটা তো আমার জেহানে আছে। পরে তাকায় তাকায় দেখে, এখন কে কি আর প্রশ্ন করব, নাম টাম জিজ্ঞেস টিজ্ঞেস করিয়া, পরে এখন ভিতরে ভিতরে উনারা এমন প্রস্তুত হইয়া গেছে আমার নেওয়ার জন্য। পরে এখন শুধু আপ্যায়ন, মসজিদ দেখছেন কিনা, মাদ্রাসা দেখছেন কিনা, আসন আপনারা দেখায়, পাঠাগার দেখায়, কুতুবখানা দেখায়, এটা দেখায় সেটা দেখায়, আমি মনে মনে করি আমি গ্রামে যাবো না, মানে আমার না যাওয়ার ফাইনাল সিদ্ধান্ত, কিন্তু উনারা মুখে তো বলতে পারে না, এটা দেখায় সেটা দেখায় ওইটা দেখায়, যাই হোক, মানে হযরতের যে একটা বরকত আলহামদুলিল্লাহ এই পরিমাণ আমি পাইছি, আমার মনে হয় আর কেউ এরকম পাইছে কিনা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। তো হযরতওয়ালা আসলে এত বড় যে হইছেন, সম্ভবত হযরত শরহে বেকায়া যখন পড়েন তখনই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে তাল্লুক করছেন সম্ভবত। এর আগে ছাত্র জীবনে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির রুমে থাকতেন, হযরতের জমানায় শুনছি যেই ক্লাসে যেই কিতাব হযরত পড়তেন, যেই ক্লাসে যেই ওস্তাদের কাছে যেই কিতাব পড়তেন, ওই পড়াটা মাওলানা সালাউদ্দিন সাহেব আলাদা স্পেশাল ভাবে আবার শুনতেন, মানে এমন ভাবে হযরতওয়ালাকে তৈরি করে উঠেছেন তারা। এই যে বর্তমানে আলহামদুলিল্লাহ হযরতের যে অবস্থান, আগামী পাঁচ বছর পরে কোথায় জায়গায় যে দাঁড়াবে সেটা হয়তো আমরা বুঝবো না, এটা আমরা অনুমানও করতে পারবো না, অনুমানেরও বাহিরে এই পরিমাণ ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এদিকে ঝুঁকতেছেন আল্লাহ পাকের শুকর। বাংলাদেশে দ্বিতীয় কোন এরকম শায়েখ নাই যার সাথে এত আলেমরা তাল্লুক রাখেন, আছে আমাদের মুরিদান কেউর কয়েক লক্ষ, দশ বিশ লক্ষ আছে আলেমরা তাল্লুক রাখে এরকম আছেন, কিন্তু আমাদের হযরতের সাথে যে বড় বড় মাপের আলেমরা তাল্লুক রাখেন এবং অধিকারে এরকম কাউকে আলহামদুলিল্লাহ আমি দেখি নাই। সবচেয়ে বেশি ওলামা তোলাবা আমাদের হযরতের সাথে তাল্লুক রাখেন, কারণ এখানে আসলে কিছু পায় তো, অনেক বড় বড় আলেমদের বয়ান শুনছি আলহামদুলিল্লাহ, একবারে শিষ্য পর্যায়ের আয়াত বলেন, তর্জুমা বলেন, হাদিস বলেন, তর্জুমা বলেন, ব্যাখ্যা করেন, আনুষাঙ্গিক দু একটা ঘটনা বলেন, কিন্তু হযরতওয়ালার আলোচনাগুলো হলো এই মানে কি গভীর একটা আলোচনা, মানে একটা বিষয় তো ধরছেন ধরছেনই ধরছেন, এটার গভীর পর্যন্ত যাইবেন, এবং এটার জন্য আনুষাঙ্গিক যে দলিলগুলো দরকার, এই নয় যে হযরতওয়ালা বৈশা শুধু কোরআন বলেন হাদিস বলেন, এরকম না, বয়ান স্বাভাবিকভাবেই চলে, যে দলিলটা প্রয়োজন সময়মতো ঠিকই সেই দলিলটা হযরতওয়ালা পেশ করেন। সেই ছাত্র জীবন থেকে কত হাদিস, কত আয়াত, কত ভাবে শুনে আসতেছে আলহামদুলিল্লাহ, এই নয় যে হযরতওয়ালা বৈশা বৈশা এগুলো মোতালা করেন, কখনো না, বয়ানের আগে যে তিনি প্রস্তুতি নিয়ে আসবেন যে বয়ান করবো কোন বিষয়টা করবো এরকম না, আলহামদুলিল্লাহ আসা বসেন আল্লাহর উপর তাওয়াক্কুল, এরপরে আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে আসতেই থাকে। এমন আশা আসে যে সকল ওলামা ফায়দা পান, সকল ওলামা সকল তোলাবা। এই যে মাওলানা শাইকুলাদিস হাবিবুর রহমান সাহেব মিরপুরের কত বড় আলেম, হযরতলা বলে উনাকে যে আপনি আরামে বসেন ফ্রি হয়ে বসেন, কিন্তু বসলে এরকম বসে, অথচ উনি আমাদের দাদা শায়েখের খলিফা মুফতি ইহাইয়া সাহেব, যদি উনি মইনি মুফতি কিন্তু ফতুয়ার দায় দায়িত্ব উনার উপরই বেশি, ইস্তেদাদ এত আলা উনার। উনি একদিন হজরতকে বলতে আমি শুনছি যে হজরত আপনার কোনো বয়ান কোন কথা কোন আলোচনা কোন মাসলা মাসাইল আপনার জিন্দিগির উপরে আঙ্গুল বসানোর কোন সুযোগ নাই, উনি বলতেছেন একদিন হজরতকে, আমি শুনছি সেটা, আঙ্গুল যে বসাবে কেউ ক্ষুদ্রে ধরবে এই সুযোগ নাই, আল্লাহ পাক এসে শায়েখ আমাদেরকে দান করছেন। হযরত থানবীর রহমতুল্লাহ বলছেন যে এরকম শায়েখ যদি পাও তাহলে তাকে গনিমত মনে কর। তিনটা বৈশিষ্ট্য বলছেন আমার মনে আছে কিনা, এক বলছেন যে তিনি যদি ফকি হন, ফকি এর চাইতে বড় ফকি আর কোথায় পামো আমরা, এর চাইতে বড় ফকি আর কোথায় পামো, তিনি যদি মুহাদ্দিস হন, যখন হযরত আলা হাদিসের দর্স দিতেন, এখনো তো আলহামদুলিল্লাহ আবার শুরু করছেন, ওই জামানা যে তোলাবারা তৈরি হয়েছিল হজরতের হাতে ওই জামানা তারাই এখন আলহামদুলিল্লাহ খেদমত করতেছেন। তো যদি ফকি হয় মুহাদ্দিস হয় আর একটা সম্ভবত বুজুর্গ এরকম কিছু হয়, এরকম যদি কোন শায়েখ পাওয়া যায় তো তার এটাকে গনিমত মনে করবা নিয়ামত মনে করবা। তো যেটা বলতেছিলাম হজরত আলা ছাত্র জীবনের পড়ালেখা, আমরা আমাদের সঙ্গ দোষে অঙ্গ নষ্ট, ছেলে ফেলে যারা নষ্ট হয় খারাপ হয়, খারাপ ছেলেদের সাথে মিশতে যাইয়া, হযরতলার খারাপ ছেলেদের সাথে মিশার কোনো সুযোগ ছিল না, ছোটকাল থেকে ওস্তাদের রুমে থাকতেন, সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ রুমে থাকতেন, এক কোনায় পড়ে থাকতেন, উনার সাথে খানা খাইতেন, বন্ধ হইত মাদ্রাসা যখন বন্ধ হইত হযরতের মুখে শুনছি যে বন্ধ হইলে তো সবাই সবার বাড়িতে চলে যেতেন, তো হযরতলা বন্ধ হইলেও বাড়িতে থাকতেন না, মাওলানা সালাউদ্দিন সাহেবের বাড়িতে চলে যেতেন। তো উনার আম্মা হযরতের আম্মা একদিন বলছেন যে মাদ্রাসা যখন খোলা থাকে তখন তো তুমি হুজুরের কাছেই থাকো, এখন বাড়িতে আসছো একটু বাড়িতে বেশি সময় থাকো, কিন্তু তাল্লুক এমন সুগভীর ছিল মহব্বত এত বেশি ছিল যে বন্ধের সময় যাইয়া ওস্তাদের কাছে পড়ে থাকতেন। ঠিক হত থানবীর রহমতুল্লাহ আলাই যখন দারুল উলুম দেওবন্দে তিনি পড়তেন, আশপাশে হযরতের অনেক আত্মীয় স্বজন থাকতেন আশপাশে, তো সকলেরই মন কষ্ট ছিল এটা যে সে এখানে পড়ে আমাদের সাথে, আমরা তার আত্মীয় স্বজন কাছের আত্মীয় স্বজন আসবে প্রয়োজনে এখানে খানা খাবে আমরা সহযোগিতা করব, কিন্তু সে আসে না যাইতে না তিনি, এ কারণে তার উপর সকলেই ওই সময় থানবীর রহমতুল্লাহ উপরে ওই সময় আশপাশের আত্মীয় স্বজনরা একটু অসন্তুষ্ট ছিলেন যে সে কেন আসে না, কিন্তু হযরত থানবীর রহমতুল্লাহ কি করতেন, মনে করেন আজকে কোনো কারণে একটা ঘন্টা হইল না, তিনি ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ রুমে যায় পড়ে থাকতেন, কেউ হয়তো ঘুরতে যাইতো কেউ খেলতে যাইতো, কিন্তু হযরতের এই নেশা ছিল, কোনো কাজ নাই, কাজ একটা মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ সোহবতে থাকা। পরে যখন ফারেগ হইছেন বড় আলেম হইছেন সম্মান অর্জন হয়েছে, তখন ওই আত্মীয় স্বজনরা বলেছিল যে আমাদের এখন ভুল বাংছে, সে যদি আমাদের বাসায় এসে আড্ডা দিত বেড়াইতো ঘুরতো কাটত সে তো এত বড় আলেম হইতে পারত না, না আসার বরকতেই ওস্তাদের সোহবতে পড়ে থাকার বরকতে সে এত বড় হইতে পারছেন। তো ঠিক আল্লাহ পাক আমাদের হযরতওয়ালার বাল্য মানে ছোট কালের ছাত্র জীবনটা ঠিক এরকম ভাবেই ওস্তাদের সান্নিধ্যে ওস্তাদের সোহবতে হযরতওয়ালা বড় হইছেন, যার কারণে এখন হাজারো মানুষ হযরতের সোহবতে একটু বসার জন্য কি পাগল পারা, আমরা ছাত্র জীবনে আয়েশা রুমে ঢুকতে পারতাম না, ছাত্র মানুষ খাদেমরা থাকে তারা তাদের দায়িত্ব তো পালন করবে, তো এই বড় বড় আলেমরা আসে আমরা যাবো কেমনে ঢুকবো কেমনে, তাও অনেক সময় ধাক্কা ধুক্কা খাই ঢুকে যাইতাম, মনে মনে ভাবতাম ধাক্কা দিলে দেখ ধমক দিলে দেখ ভিতরে ঢুকমুই ঢুকমো, এই নিয়তে আসতাম। আসে আলহামদুলিল্লাহ ছাত্র জীবনেও এই আমি রুমে আমার টার্গেট রুমে আজকে ডুকমুই ডুকমু ধাক্কা ধুক্কা খাইয়া ভিতরে ঢুকে যাইতাম। এটা সেটা কইতো অনেকে কোক কইলেও ফায়দা বললেও ফায়দা, লাগুক দিলে দিলে লাগলেই তো অহংকার দূর হবে, দিলে না লাগলে তো আর অহংকার দূর হয় না। তো হজরতের এই যে সোহবত সান্নিধ্য বসে থাকা, হজরত বসে থাকেন কোনো কথা তো হয়তো কবিতা লেখেন বা কোনো কাজ করেন, আশপাশ যারা বসে থাকে কেন বসে থাকে? আমার তো মনে হয় এইরকম আমারও হয়েছে যে কোনো কোনো কারণে এই আসরের পরে রুমে ঢুকছি বা মাগরিবের পরে ঢুকছি, পরের দিন সকালে 8-9 বাজে বাইর হইছি, ভিতরে আর কোনো ঘুম নাই বিশ্রাম নাই, কোনো কোনো কারণে এরকম হয়েছে। এই যে এতক্ষণ বসে রয়েছে আত্মায়িত শুরুতে সারাটা রাত, কষ্ট তো হয় নাই বরং কি যে মধুর লাগছে, কি যে মধু পান করছি, এখনো সেই মধুর স্বাদের কথা বলি নাই। একটু সময় বসতে পারলে কি যে একটা স্বাদ লাগে, মুরগের রান খাইলাম একটা একটা মজা, জালমুড়ি খেলাম একটা মজা, যে কোনো স্যুপ খেলাম একটা মজা, এটা তো জিব্বার মজা, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতের মজা এটা অন্তরের মজা, অন্তরের স্বাদ, কি যে স্বাদ, কি যে মজা। আমরা একটু গভীরভাবে বসব, বসলে দেখব যে কি আলো অন্তরে আসতেছে, হজরতের অন্তর থেকে আমার অন্তরে কি আলো আসতেছে আমরা এটা ইনশাল্লাহ অনুভব করতে পারব। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সোহবতে বসার তৌফিক দান করেন। এক বর্ণনা আমি এরকম পাইছি, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এমন কিছু মানুষের সাথে বসে থাকি, আমি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এমন কিছু মানুষের সাথে বসে থাকি যারা আল্লাহ পাকের জিকির করে। তাদের সাথে বসে থাকাটা আমার নিকট, আল্লাহ রাসূল বলতেছেন তাদের সাথে বসে থাকাটা আমার নিকট হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের বংশের 4 গোলামকে আজাদ করার চাইতেও শ্রেষ্ঠ মনে হয়। শুধু বসে থাকাটা, আল্লাহ রাসূল নিজে বলতেছেন এই কথা। তো এক আল্লাহওয়ালার সাথে যদি আমরা বসে থাকতে পারি, এই যে বসে থাকার মজা, আল্লাহর কসম অন্য জায়গায় মজা পাওয়া যাবে না। মজার অনেক বিষয় আছে আলহামদুলিল্লাহ, বহুত মজাই তো, ফল খাই এক মজা, সফর করি আরেক মজা, আব্বা আম্মার সাথে সাক্ষাৎ আরেক মজা, এরপরে গোসল করাও একটা মজা, এসির ভিতরে থাকা এক মজা, কিন্তু হজরতের সান্নিধ্যে বসার মজা, হজরতের সান্নিধ্যে বসার মজা, এই মজা যে কিসের মজা এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহওয়ালার কদর করার তৌফিক দান করেন। একটা ধান্দা এটা থাকতে হবে যে হজরতের সোহবত অর্জন করব, কিছু সময় বসব, এই আল্লাহওয়ালাকে দেখব, আল্লাহওয়ালাকে দেখব, এই আল্লাহওয়ালার সাথে বসব, কিছু সোহবত অর্জন করব। আর এমন এমন জিনিস শিখা যায়, আল্লাহু আকবার, বড় বড় আলেমদের সাথে আলহামদুলিল্লাহ আমার বসা হয়, বয়ান শুনি, তারা খায়, দস্তরখানার ব্যবহার, খাওয়ার আদব, খানা দেওয়ার আদব, আল্লাহর কসম যদি হজরতের সাথে খানা না খাইতাম, যদি হজরতকে ফলো না করতাম, আদো কোনোদিন সুন্নত তরিকায় খানা শিখলাম না। বড় থেকে বড় আলেমদের সাথে খাইতে বসছি, দস্তরখানার উপরে হাত দিতেছেন, ঝুটা ফালাইতেছেন বা বন প্লেট, মানে ওইখানে যে সুন্নত গুলো হুবহু এই আল্লাহর ওলির কাছে এসে পাইছি। আল্লাহ পাক আমাদেরকে খুব কদর করার তৌফিক দান করেন।
এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন হযরত ওয়ালা দামত বরকাতুমের বিশিষ্ট খলিফা, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার বিশিষ্ট মহাদ্দিস মাওলানা মহিউদ্দিন সাহেব দামত বরকাতুম।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أراد الله به خيرا رزقه خليلا صالحا إن نسي ذكره وإن ذكر أعانه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলমিনের বহুত বড় দয়া এবং মেহরবানি, আমাদেরকে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যুগ শ্রেষ্ঠ এক আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় দয়া এবং মেহরবানি। দুনিয়াতে যত প্রাণী আছে, আমাদের আশেপাশে যে সকল প্রাণীরা আছে তারাও জীবন যাপন করে, আর মানুষ যে প্রাণী এরাও জীবন যাপন করে। ওদেরও খাওয়া দাওয়ার দরকার হয়, আমাদেরও দরকার হয়। ওদেরও আরাম আর বিশ্রামের প্রয়োজন হয়, আমাদেরও প্রয়োজন হয়। ওদেরও ঠান্ডা আর গরম তারা অনুভব করে, আমরাও করি। তো অন্যান্য প্রাণী আর মানুষ এর মধ্যে পার্থক্য কি? মানুষ আর অন্য প্রাণীর মধ্যে ব্যবধান হল, মানুষকে মানুষ হিসাবে জীবনযাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে যে জীবন শিক্ষা দিয়েছেন, অন্যান্য প্রাণীরা এই শিক্ষা পায় নাই। তো মানুষও খায়, অন্যরাও খায়, কিন্তু মানুষের খাওয়া মানুষের মতো হয়, অন্য প্রাণীদের খাওয়া পশুর মতো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার জন্য যে চাহিদা একজন মানুষের হয় অন্য পশুরও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার খাইরিয়ত চান, যার ভালাই চান, যার কল্যাণ চান, কল্যাণ কি? চূড়ান্ত কল্যাণ তো হল জান্নাতের যোগ্য হওয়া, আর জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা হল সফলতা। তো এই সফলতা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া উপায় উপকরণ নির্ভর দারুল আসবাব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাধ্যম রাখছেন, বিশেষ করে আম্বিয়ায়ে কেরামের পরে আমরা এখন যেই জামানায় আছি, এখন তো আম্বিয়ায়ে কেরাম নাই, কিন্তু আম্বিয়ায়ে কেরামের সাচ্চা ওয়ারিশান কেরাম আছেন। দুনিয়াতে মানুষ ব্যবসা বাণিজ্য করে, অন্যান্য কাজ কারবার করে আয় উপার্জনের জন্য। তো প্রত্যেকেই নিজের উপার্জনের বৃদ্ধির জন্য, উন্নতির জন্য মানুষ বন্ধু বানায়, আপনজন বানায়, বন্ধুর সহায়তা নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার জন্য খাইরিয়ত মঞ্জুর রেখেছেন, যার কল্যাণ চান, মানে যাকে জান্নাতে পৌঁছাইতে চান, তাকে তৌফিক দেন কোন একজন নেক মানুষের সাথে বন্ধুত্ব করার, বন্ধুত্বের সম্পর্ক জোড়ার তৌফিক দান করেন নেক মানুষের সাথে। তো তিনি কি করেন, তার কাজ কি? ইন নাসিয়া যাক্কারাহু, যে তার সফলতার রাস্তা ভুলে যায়, যে আল্লাহর সাথে সম্পর্ক বন্দার জরুরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মানুষ হওয়ার জন্য, প্রত্যেক মানুষের জন্য যে কর্তব্য, এটা ভুলে যায়। ভুলে গেলে তিনি তা স্মরণ করাইয়া দেন। আমরা এই আলোকে যদি আমরা চিন্তা করি, আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমুল আলিয়া যারাই হযরতের সাথে সম্পর্ক রাখেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো ভুল যদি করেন, হযরতের নজরে পড়ছে আমি ভুল করছি, এই ভুল আমার মধ্যে থাকবে, এটা হইতে দেন না। তাহলে এই হাদিস পাকের দ্বারায় যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খাইরিয়তের মঞ্জুর করছেন, এই জন্য আমাদেরকে এক আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ার তৌফিক দিচ্ছেন। মান আরাদাল্লাহু বিহি খায়রান রাযাকাহু খালিলান সালিহা, খালিল সালিহ, এতে কোনো সন্দেহ আমার নাই, আমার মনে হয় আমাদের কারো নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহা নিয়ামতের কদর করার তৌফিকও দান করেন। তো এই নেক বন্ধুর কাজ হইল কি, যখন ভুলে যাই তখন তিনি স্মরণ করাই দেন, ভুলে গেলে খেয়াল করাই দেন যে আমার চাল চলন একটা পশুর মতো হবে না, মানুষের মতো হবে, হজরতের নজরে পড়ছে সাথে সাথে ঠিক করে দেন, খেয়াল করাই দেন যে ব্যাপারটা তো এটা না, এভাবে চলবা। খাইতে বসছি আর সালাম দিছি, মোসাবা করতে যাইতেছি, আরে মোসাবা তো এভাবে করে না, মানুষের মোসাবা তো এমন হয় না। মানুষের মোসাফাহা কেমন হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিচ্ছেন ওইটা হয় মানুষের মোসাফাহা, সাথে সাথে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় দয়া এবং মেহরবানি আমাদের প্রতি। তো ভুলে গেলে তিনি খেয়াল করাই দেন, আর যদি খেয়াল থাকে, আমাদের তো অনেক মাসালা অনেক সুন্নত খেয়াল আছে কিন্তু আমলের হিম্মত হয় না, আমল হইয়া উঠে না। এই নেক বন্ধু কি কাজ করেন, কি খেয়াল করাই দেন, ওয়াইন জাকারা আগানাহ, যদি ভুলে যায়, যদি খেয়াল থাকে খেয়াল আছে, আর এটা তো সুন্নত, আর জুতা তো ডান পা প্রথমে দেওয়া সুন্নত, বাম পা পরে দেওয়া সুন্নত, খোলার সময় বাম পা প্রথমে খোলা ডাইন পা পরে খোলা, এগুলো তো খেয়াল আছে, জানি জানা আছে মাসালা, কত মাসালা আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে, কিন্তু দেখা যায় আমল হয় না, তখন তিনি সহায়তা করেন, সাহায্য করেন আমলে, খেয়াল থাকলে সাহায্য করেন আর ভুলে গেলে। এমন বন্ধু কেন লাগে, মানুষের প্রয়োজন হলো দুইটা, একটা হলো দুনিয়ার প্রয়োজন আর একটা হলো জান্নাতে যাওয়ার প্রয়োজন, আর সবচেয়ে বড় প্রয়োজন হলো জান্নাতে যাওয়ার যেই প্রয়োজন ওইটা হলো সবচেয়ে বড় প্রয়োজন। কিন্তু দেখা যায় আমরা যখন নাকি দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজকর্মে ডুবে থাকি তখন ওই কথা খেয়াল হয় না। এমন আলাদা বন্ধুর কেন প্রয়োজন হয়, দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য কোনো বন্ধু লাগে না, খেয়াল করাই দেওয়া লাগে না, আর খেয়াল থাকলে ভুল করে না বরং খেয়াল মোতাবেক কাজ করে। যেমন আমার খাওয়ার প্রয়োজন, এটা আমাকে কেউ বলে দেওয়া লাগে না, কি কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মধ্যে খেয়াল করাই দেওয়ার মধ্যে কুদরতি প্রাকৃতিক এক ব্যবস্থা রাখছেন। খাবার প্রয়োজন দেহের, ক্ষুধা লাগে, ক্ষুধায় স্মরণ করাইয়া দেয় আমার খাবার দরকার, আর দেহে পানির দরকার, এটা কোনো বন্ধু লাগে না যে তোমার তো পানি পান করা দরকার, কোনো মিটারও লাগে না, বরং আমার দেহে আমাকে বলে দেয় এখন তোমার পানির প্রয়োজন। এই জন্য দুনিয়াবী প্রয়োজন পুরা করার জন্য কোনো বন্ধুর দরকার হয় না, অটোমেটিক এখন যদি শীত লাগে গরম জামা গায়ে দিতে হবে কেউ বলা লাগে না, নিজেই গরম জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আর যখন গরম লাগে তখন গরম জামা খোলো এই কথা কেউ খেয়াল করাই দেওয়া লাগে না। তো আমাদের দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ পাক কুদরতিভাবে আমার মধ্যে ব্যবস্থা রাখছেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়াই কেরাম এবং আম্বিয়াই কেরামের পরে আম্বিয়াই কেরামের সাচ্চা ওয়ারিস যারা, তাদের মাধ্যমে তাদের সাথে যারা সম্পর্ক রাখে, তাদের সাথে যারা যোগাযোগ রাখে, তাদেরকে যারা মুরব্বী বানায় বন্ধু বানায় তারা স্মরণ করাই দেয়, আর ফলাফল কি হয়, ফলাফল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতে জান্নাতে যাওয়ার যোগ্য বানান, কারণ যোগ্যতা ছাড়া তো কেউ জান্নাতে যাইতে পারে না। আমরা যখন মসজিদে আসছি, মসজিদে আসার জন্য কিছু যোগ্যতা লাগে, কিছু প্রস্তুতি লাগে, কিন্তু দেখা যায় আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য যে প্রস্তুতির দরকার, এই প্রস্তুতি আমার মনেও মন টানে দুনিয়ার দিকে, দেহ টানে দুনিয়ার দিকে, কিন্তু ওই দিকে যাওয়ার জন্য যে আমাকে খেয়াল করাই দেওয়ার দরকার, আমাকে খেয়াল করাই অটোমেটিক ভাবে আমার দেহে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই মহা নিয়ামত দান করছেন, আমি আমাদের লক্ষ্মীপুর, আমাদের বাড়িতে হলো লক্ষ্মীপুর, তো লক্ষ্মীপুরের হজরতের আগে আর হজরতের পরে আসমান আর জমিনে পারাক হইয়া গেছে। লক্ষ্মীপুরে যে পীর মুরিদি বা হক রাস্তা কোনটা। আমরা আমাদের লক্ষ্মীপুরের সবচেয়ে বেশি প্রভাব হয়েছে সরকারি মাদ্রাসার, মানুষ মাদ্রাসা বুঝতে বলতে সরকারি মাদ্রাসা বুঝে, আলেম বলতে সরকারি আলেম বুঝে। আমাদের লক্ষ্মীপুরের একটা পরিবেশ হয়েছে আর কি। বড় কোনো কাওমি মাদ্রাসার লক্ষ্মীপুর শহরে নাই, গ্রামে আছে আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক বড় মাদ্রাসা আছে, বটতলি মাদ্রাসা, এরপরে লুদুয়া মাদ্রাসা, এরপরে চরমুটুয়া মাদ্রাসা হয়েছে। কিন্তু সরকারি মাদ্রাসা আর সরকারি মাদ্রাসার ওলামায়ে কেরাম যা বলতো এটাকে মনে করা হইতো দিন। কিন্তু হজরতওয়ালা যাওয়ার পরে লক্ষ্মীপুরের সকল শ্রেণীর মানুষ আর বিশেষ করে হজরতওয়ালার নির্দেশনায় যে মজলিশগুলি চলে, যারা মজলিশে আসে হজরতওয়ালার কারামত এটা, এবং হজরতওয়ালার খাস নেক তাওয়াজ্জ, মজলিশগুলির শানে আলাদা, সর্বশ্রেণীর মানুষ মজলিশে আসি বসে। আর হজরতের মজলিশে লক্ষ্মীপুরে কোনো ফাটি নেই হজরত, মানে এবং শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ, আমরা হজরতের মজলিশে যেরকম বসি মানে মনে হয় যেন মাথার উপর পাখি বসছে, হজরতের মজলিশগুলি এরকম হয় লক্ষ্মীপুরে। যারা হজরতের সফর সঙ্গী হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা তো বিশেষ করে আমি কদর করি না, আল্লাহ পাক যেন কদর করার তৌফিক দান করে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহী বায়ান পেশ করবেন বাংলাদেশের প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান বটতলি মাদ্রাসার সম্মানিত মহতামিম, আমাদের হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বিশিষ্ট খলিফাদের মধ্যে একজন বিশেষ, মুফতি মামুন সাহেব দামাত বরকাতুহুম।
আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين، وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন রহম করম, দয়া অনুগ্রহ মেহরবানি, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জামানাতে, বহুমুখী সমস্যা, দুনিয়াবি সমস্যা, দ্বীনি সমস্যা, বহুমুখী ফেতনার জামানা, বহুমুখী সমস্যা জটিলতার এই যুগে, এই জামানাতে আমাদেরকে আল্লাহ পাক এক কামেল আল্লাহওয়ালা সোহবত লাভ করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতওয়ালা দামাত বরকাতুহুমের সাথে সম্পর্কিত ভাইরা, এখানে আসলে আমরা আসি কিছু শিখার জন্য, নেওয়ার জন্য। কিন্তু আজকে এখানে কিছু বলার জন্য যে বলা হয়েছে, এটার অর্থ এটা নয় যে আমরা খুব বলতে পারি। আল্লাহর কসম আমার প্রিয় বন্ধুগণ, এখানে কিছু বসি কিছু বলার উদ্দেশ্য হলো ওস্তাদের দরবারে ছাত্র যেমন সবক শুনায় ওস্তাদকে, আমাদেরও এখানে বসার এবং কিছু বলার উদ্দেশ্য, যে এখানে আমাদের মুরব্বীরা আছেন, আমাদের শায়খ যদিও সবসময় আমাদের বয়ানের সময় জায়গায় উপস্থিত না থাকেন, কিন্তু হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের একেবারেই ঘনিষ্ঠ জিনেরা, আমরা তো মাঝে মধ্যে আসি, আমাদের দুর্ভাগ্য সব সময় কাছে থাকার, হযরতকে পাওয়ার, হযরতকে দেখার, হযরতের জবান থেকে আল্লাহর মহাব্বতের কথাগুলি শোনার, কাছে থাকি আমাদের এত বেশি তৌফিক হয় না। কিন্তু আমি যত দিন এখানে আসি, 2006 সাল থেকে আলহামদুলিল্লাহ হযরত ওয়ালার সাথে তাআল্লুক, এখানে আসলে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের আশেপাশে আমাদের শ্রদ্ধা বাজন যে সকল ওলামায়ে কেরামরা থাকেন, সময় দেন, হযরতের আগে মারকাজুন নূরের যে সকল আসাতেজা একরাম এখানে থাকতেন, এখন জামিয়া হাকিমুল উম্মতের আসাতেজা একরামদেরকে এখানে দেখলে সত্যি ঈর্ষা হয়। আমি আমার মাদ্রাসা, সেই বটতলি মাদ্রাসা, হযরত জনাব ওয়ালা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, 119 বছর বর্তমান বয়স চলতেছে, বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসার 7 বছর পর বটতলির মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আমাদেরকে সেই বুজুর্গের খানদানের সাথে একটু নিসবত থাকার কারণে অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ হযরত আমাদেরকে অনেক স্নেহের নজরে দেখেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কদর করতে পারি না। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম অনেক সময় বলেন যে পুরানো জামানার বুজুর্গানে দ্বীনের আওলাদরা অনেক বেশি গাফলতের মধ্যে লিপ্ত। সত্যি ভাই, আল্লাহর কসম করে বলি যে আমাদের মধ্যে এত বেশি গাফলত ছিল, এত বেশি গাফলত ছিল, এত বেশি গাফলত ছিল, এবং গাফলত এত গালিব ছিল, যদি আল্লাহ ওয়ালার সন্ধান না পাইতাম তাহলে আমাদের যে আমল আখলাকের কি দুরবস্থা হইত আল্লাহই ভালো জানেন। কিন্তু এই আল্লাহ ওয়ালার সোহবতের বরকত, এই আল্লাহ ওয়ালার দোয়া এবং তাওয়াজ্জুর বরকতে আজকে এখানে বসে দুটা কথা বলার মতো হিম্মত হইতেছে। না হয় ভাই, এক জামানাতে কথা কিভাবে বলতে হয় এই যোগ্যতাও জানা ছিল না, দিনের কথা কিভাবে বলতে হবে, কোন ভাষায় বলতে হবে, উপস্থাপনা কিভাবে করতে হবে, কোন বুজুর্গের নাম কিভাবে নিতে হবে, কোন এক আল্লাহ ওয়ালার নামটাও তো সহিভাবে আমরা নিতে জানতাম না। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম যেভাবে বুজুর্গানে দিনের নাম উচ্চারণ করেন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, হযরত মাওলানা আশরাফ আলী থানভী নফরাল্লাহু তাআলা মারকাদাহু, আল্লাহর কসম আমার প্রিয় বন্ধুগণ, 1982 থেকে লালবাগ মাদ্রাসায় আল্লাহ পাক ভর্তি হওয়ার তৌফিক দিছেন, এই হায়াতে অনেক বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, বড় বড় আলেমে দিন আহলুল্লাহদেরকে আল্লাহ পাক দেখার, ওনাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তৌফিক দিয়েছেন। কিন্তু আমাদের প্রিয় মোর্শেদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের মতো হুজুর যেরকম উলুম মারিফের দিক থেকে এবং মানুষ গড়ার দিক থেকে হুজুরের যে আখলাক, আল্লাহ এরকম আমার এই হায়াতে আমি এরকম কোন আলেমে দিন, কোন মাশায়েখ আজামকে দেখিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক ব্যক্তির সোহবত আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে এরকম এক আল্লাহওয়ালার সন্ধান দিয়েছেন। যে আয়াতে কারিমা আমি বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালারা শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কথা, দ্বিতীয় কথা, দ্বিতীয় নির্দেশ, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সাদিকিনের সঙ্গী হয়ে যাও। হাকিমুল উম্মত অনুবাদ করেন, সচ্চুকে সাথ রাহ পড়ো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, কামিলিন আরিফিন আহলুল্লাহদের আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে থাকো। আল্লাহু আকবার, এই যে আল্লাহ ফাকের যে নির্দেশ যে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সোহবতে আসার আগ পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে এবং তাফসীরের কিতাব মোতালা করলে তাকওয়ার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়, আলেমরা ওইভাবেই বলতে থাকতেন। কিন্তু হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম উম্মতের সহজের জন্য, আসানির জন্য, সহজভাবে তাকওয়ার অর্থ মর্ম বুঝার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নফরাল্লাহু তাআলা মারকাদাহু যে ব্যাখ্যা করে গেছেন যে তাকওয়ার সার মর্ম, তাকওয়ার খোলাসা, তাকওয়ার সার নির্যাস হল গুনাহ থেকে বাঁচা, সুবহানাল্লাহ, গুনাহ মুক্ত জীবন। এই যে তাকওয়ার এত সহজ ব্যাখ্যা এই হায়াতে হযরত ওয়ালা ব্যতীত আর অন্য কারো জবান থেকে শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেন যে তাকওয়ার এই অর্থ, এই অর্থ, এই অর্থ, তাকওয়ার সম্পর্ক নিসবত অমুকের সাথে হইলে এই অর্থ হবে, কিন্তু এক কথা যে একজন আদনা থেকে আদনা মুসলমান থেকে একদম উচ্চ পর্যায়ের আলেমে দিন পর্যন্ত সহজেই কোরআন করিমে জায়গায় জায়গায় রব্বুল আলমিন তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকি হওয়ার কথা বলেছেন, মুত্তাকিদের আল্লাহ আকবার এনামাতের কথা অসংখ্য আয়াতে রব্বুল আলমিন উল্লেখ করেছেন। কিন্তু মুত্তাকি কিভাবে হওয়া যাবে, এই তাকওয়ার আল্লাহ পাক যে মুত্তাকি হওয়ার জন্য বলছেন আমাদেরকে, এই সহজে বুঝার উপায়টা কি, এক কথা এক শব্দে সহজে তাকওয়ার অর্থ বুঝা, যে গুনাহ থেকে বাঁচা, গুনাহ মুক্ত জীবন যিনি অর্জন করবেন তার নামই হলো মুত্তাকি, তিনি হলেন আল্লাহ ওয়ালা, তিনি হলেন আল্লাহর ওলি, তার জন্য আল্লাহর জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যত সহজে উম্মতের কাছে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণগুলি পেশ করছেন, আল্লাহু আকবার, এই জামানাতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সর্বদিক থেকে হাকিমুল উম্মতের তমাম উলুম ও মারিফের জামে হলেন আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাত, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত ওয়ালা এই জামানার জন্য জ্বলন্ত এক হাকিমুল উম্মত, সুবহানাল্লাহ, বিকল্প এক হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কসম করে বলছেন যে অনেকে মনে করে মন্তব্য করে যে এই জামানাতে তো আগের মতো সেই আরিফিন কামিলিন নাই, এখন তো আর আল্লাহু আকবার ইমামে রব্বানী নাই, এখন তো আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাই, এখন তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নাই, এরকম অনেকে ভুল ধারণার মধ্যে আছেন। হাকিমুল উম্মত কসম করে বলেন যে আমি আশরাফ আলী আল্লাহর কসম করে বলতেছি, আমি কোন পুরানা জামানার কোন আউলিয়া কেরামের চেয়ার খালি দেখি না, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত বলেন আমি দেখি যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের চেয়ারেও আরেকজন খাজা মঈনুদ্দিন চিশতি বসে আছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর চেয়ারে আরেকজন আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক বসাইয়া দিছেন, খাজা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ এর চেয়ারে আরেকজন জুনাইদ বাগদাদি আল্লাহ বসাইয়া দিছেন। আমার তো দিলের ইকিন বিশ্বাস যে হাকিমুল উম্মতের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরত ওয়ালাকে বসাইয়া দিছেন, এটা আমার দিলের 100% ইকিনের বিশ্বাস। যে হাকিমুল উম্মত বলছেন এক একজন ওলির চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক একজন ওলি বসায়া দেন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ওয়াকুনু মাআস সাদিকিন, রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুত্তাকি হয়ে যাও এবং আরিফিন কামিলিনদের সঙ্গী হয়ে থাকো, কোরআনে কারীমের এই নির্দেশ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। আরিফিন কামিলিনের এক কাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে, যদি না থাকতো তাহলে কোরআনের এই আয়াতের হুকুম তো এই জামানাতে চলত না। কিয়ামত পর্যন্ত আরিফিন কামিলিনদের আহলুল্লাহদের সাদিকিনের আল্লাহওয়ালাদের এক কাফেলা থাকবে এই জামানার জন্য, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য হাকিমুল উম্মতের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরতকে বসাই দিছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা গুনাহ মুক্ত জীবন গড়ো। আমার প্রিয় বন্ধু, তাকওয়ার যে প্রশিক্ষণ, মুত্তাকি হওয়ার যে প্রশিক্ষণ হযরত ওয়ালার দরবারে হয়, আমার এই হায়াতে আমি এরকম দ্বিতীয় আরেকটা দরবার দেখিনি। আমার সদ্য ভাই বাদ মাগরিব যিনি বয়ান করছেন, উনি বলছিলেন যে আমাদের হযরত ওয়ালার যেইভাবে আমল শিখান, যেইভাবে তরবিয়ত করেন, এরকম আমার হায়াতে এরকম কোন আলেম কোন শায়খের দরবার দেখিনি। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বয়স থেকে লালবাগের মুফতি আব্দুল মুইজ সাহেব বাইতুল মুকাররমের যিনি 19 বছরের খতিব ছিলেন, যিনার কাছে আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বুখারী শরীফ জিলদে সানি পড়ছেন, উনি তখন লালবাগের মুফতি ছিলেন এবং নাজিমে তালিমাত ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, ছোটবেলা থেকে এখানে আল্লাহ পাক থাকার তৌফিক দিছেন, বহু বড় বড় আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনকে আল্লাহ পাক দেখার তৌফিক দিছেন, হাটহাজারী মাদ্রাসায় 5 বছর লেখাপড়া করার আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, ঢাকার আউলিয়া কেরাম, চট্টগ্রামের আউলিয়া কেরাম মাশায়েখ আজাম, আমাদের নোয়াখালীর মাশায়েখ আজাম, উজানির মাশায়েখ আজাম, বরিশালের মাশায়েখ আজাম, বহু বড় বড় আউলিয়া কেরাম মাশায়েখ আজাম, ওনাদের সোহবতে থাকার যাওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। যাত্রাবাড়ি মাদ্রাসা পড়ার সুযোগ হয়েছিল, যেই জামানাতে এশিয়া মহাদেশের অন্যতম মহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন এবং আমাদের হযরতের ওস্তাদ হুজুর জিনার কথা বলছিলেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব নবর আল্লাহ তাআলা মারফাতা, আল্লাহ হুজুরের রুমে আমাকে 2 বছর থাকার তৌফিক দিয়েছেন, কিন্তু এখন আফসোস করি, তখন বুঝিনি। আল্লাহর কসম করে বলি আমার প্রিয় বন্ধুগণ, ওই ছাত্র জামানাতে কাফিয়া সরজামিন এই সমস্ত বছরগুলিতে একজন আল্লাহওয়ালার কদর, একজন আহলুল্লাহর কদর কি এটা বুঝি নেই। আল্লাহর কসম তখন এই বুঝছিল না, এই বছর করে দুই বছর ওনার রোমে ছিল বটতলের নিসবতে, কিন্তু কদর করতে পারেনি। আর হজরত কোন মাপের মানুষ সেই অনুভূতিও তখন ছিল না, কিন্তু হজরতওয়ালার দরবারে আসার পর হজরতওয়ালার জবান থেকে যখন হজরতের এই উস্তাদের কথা শুনতাম, আর মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যে তাহাজ্জুদের নামাজে তাহাজ্জুদ শেষ করার পর ওই মুসল্লাতে সেজদাতে পড়ে পড়ে কান্দতেন আর দোয়া করতেন, আল্লাহ সালাউদ্দিনকে কবুল করো। এই কথা হজরতের জবানে কয়েকবার শুনছি। হজরতওয়ালার জবান থেকে হজরত মাওলানা সালাউদ্দিন সাহেবের আল্লাহ তাআলা আমার কথাগুলো শানের কথা শুনার পর থেকে এখনো আফসোস করতে, মৃত্যু পর্যন্ত আফসোস করতেই থাকবো, কিন্তু কিছুই করার নাই। এ আল্লাহওয়ালার কদর তো তখন করতে পারি নাই, এ আল্লাহওয়ালার খেদমত তো করতে পারি নাই। আমার প্রিয় বন্ধু, আমাদের হজরতওয়ালাও যেদিন এই দুনিয়াতে থাকবেন না, বা এখনো যিনারা আমরা হজরতের কাছে আসি না, হজরতের একটু দোয়া নেওয়ার চেষ্টা করি না, হজরতের একটু নেক তাওয়াজ্জুর ফিকির করি না, হজরত কদর করি না, এক জমানাতে আমরাও আফসোস করতে করতে মরব, হাসরত করতে করতে মরব, কিন্তু তখন কোন লাভ হবে না। আল্লাহ পাক হযরতে হায়াতে থাকা অবস্থায় আমাদেরকে কদর করার তৌফিক নসিব ফরমাক, কদর করার তৌফিক নসিব ফরমাক। আমার প্রিয় বন্ধু, তাকওয়ার যে আমলি প্রশিক্ষণ হযরতের দরবারে হয়, হযরতের খানকাতে, হযরতের হার হার মজলিসে, এরকম তাকওয়ার প্রশিক্ষণ আমি আমার হায়াতে কোন মাশায়েখ আজ আমার দরবারে দেখিও নেই শুনিও নেই। হজরতওয়ালা সবসময় বলতে থাকেন তাকওয়ার কথা, গুনাহ মুক্ত জীবনের কথা, নজর হেফাজতের কথা। এই আল্লাহওয়ালার জবানে যতবার শুনছি, বাকি জীবনে শত শত মাশায়েখ আজামের জবানেও এতবার শুনিনি, এতবার শুনিনি, কিন্তু নজর হেফাজতের কথা এতবার হজরত কেন বলেন, কেন বলেন নজর হেফাজতের কথা এত বেশি? আল্লাহু আকবার। আমাদের দাদা ফিক করাসির হজরতওয়ালা নফর আল্লাহ তাআলা মারকাদাহু ইরশাদ ফরমান যে নজরকে যে হেফাজত করতে পারবে, নজরের গুনাহ থেকে যে নিজেকে রক্ষা করতে পারবে, তার জন্য অন্য আর অনেক বড় বড় গুনাহ থেকে, কঠিন কঠিন গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। এটা আল্লাহর কসম একবারে বাস্তব কথা। হ্যাঁ, করাসির হজরতওয়ালা নফর আল্লাহ তাআলা মারকাদাহু ইরশাদ ফরমান, হ্যাঁ, যেই সালে যে আলেম, যে মুসলমান, যে ঈমানওয়ালা নিজের নজরকে কুদৃষ্টি থেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকিনের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, সিদ্দিকিনের দরজা যদি আমরা পেয়ে যাই আল্লাহর মেহরবানিতে নজর হেফাজতের বরকতে, তাহলে আমাদের আর প্রয়োজনটা কিসের, আর প্রয়োজনটা কিসের? একটা বিষয় আমরা যদি মুজাহাদা করি, একটা বিষয়ের উপরে যদি আমরা হজরতওয়ালার পরামর্শ অনুযায়ী কঠোর ভাবে মুজাহাদা করি, বিন নারী থেকে যদি আমরা বাঁচি আর আমারদের ইখতিলাত থেকে যদি বাঁচতে পারি, তাহলে আমাদের দাদা ফির বলে গেছেন, উনার কথা তো আর আমাদের ফিরের হজরতের কথার থেকে দাম কি কম, কি বলেন? হ্যাঁ, আমাদের হজরতের যিনি সাহেব তার কথার দাম তো আমাদের হজরতওয়ালার কথার থেকে আল্লাহর কসম এক বিন্দু মাত্র কম ন। এবং ওই বুজুর্গ আল্লাহওয়ালার নজর তাবাজ্জু আর দোয়ার বরকতেই তো আমাদের হজরতওয়ালা, আল্লাহ আকবার। হ্যাঁ, আমাদের হজরতওয়ালা আজকে সারা দুনিয়াতে নতুন ভাবে আল্লাহর দিনকে জিন্দা করতেছেন, সুন্নতকে জিন্দা করতেছেন, নতুন ভাবে তাকওয়ার প্রশিক্ষণ দিয়ে হাজারো লাখ ঈমানওয়ালাদেরকে কামেল মুত্তাকি বানাইতেছেন। এটা তো একমাত্র কোরাসির হজরতওয়ালা নফর আল্লাহ তাআলা মারকাদাহু, বিশেষ করে ওনার দোয়া তাবাজ্জুর বরকত। সুবহানাল্লাহ। তাহলে উনি যে কথা বলে গেছেন যে নজর হেফাজত যে ঈমানওয়ালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকিনের মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে, আপনাদেরকে, সারা দুনিয়ার মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে নজরের গুনাহ থেকে বেঁচে, নজরের হেফাজত করে আল্লাহ সিদ্দিকিনের মাকাম লাভ করার তৌফিক নসিব ফরমান। আমার প্রিয় বন্ধু, কোরআনে করিমে জায়গা জায়গা রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলছেন, এবং যারা মুত্তাকি হবে গুনাহ মুক্ত জীবন গড়বে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বড় সম্মানের অধিকারী, সবচেয়ে বড় ইজ্জতের অধিকারী, সবচেয়ে বড় মর্যাদার অধিকারী যিনি যত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। যিনি যত বড় মুত্তাকি হবেন, তাকওয়া যিনি যত বড় কামেল হবেন, রাব্বুল আলামিনের দরবারে তার মর্যাদার আসন তত উঠতে হবে, তত উপরে হবে। সুবহানাল্লাহ। তত উন্নত হবে। সুতরাং এই তাকওয়ার প্রশিক্ষণ আল্লাহ আকবার হযরতওয়ালার দরবারে যেমন পাওয়া যায়, হযরতওয়ালার প্রতিটি মজলিসে যেমন পাওয়া যায়, হযরতওয়ালার প্রতিটি কথাতে যেমন পাওয়া যায়, এরকম বাংলাদেশের বিশ্বের দ্বিতীয়বার কোথাও আছে কিনা আমার জানা নাই। সুতরাং আমাদেরকে এর কদর করা দরকার।
শুধু আমাদেরকে কদর করলে হবে না, আমাদের দোস্ত আহবাবদেরকেও হযরত ওয়ালার সাথে তাআল্লুক করাইতে হবে, সম্পর্ক করাইতে হবে, হযরত ওয়ালার মজলিসে আসা যাওয়া করার মতো তাদেরকেও তাকে দিতে হবে। তাহলে আমরা কামিয়াব এবং সফল, আমাদের কামিয়াবি সফলতার সাথে সাথে আমাদের দোস্ত আহবাবেরও কামিয়াবি এবং সফলতা আসবে ইনশাআল্লাহ। এরপরে ওয়াকুনু মাস সাদিকিন রব্বুল আলামিন বলছেন, আমাদের হযরত ওয়ালা জবানে অনেকবার আল্লাহ পাক শোনার তৌফিক দিবেন যে আল্লাহ পাক দুটোটা কথা একসাথে বলছেন, ইত্তাকুল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন। ওয়াও হরফে আতফ, এটা মতলক জমার অর্থ দেয়, আল্লাহ পাকের মানসা হলো যে তোমরা মুত্তাকি হও, সাথে সাথে আল্লাহ পাকের নির্দেশ যে কোন এক আল্লাহ ওয়ালা সাথী হয়ে যাও, কোন এক আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও, কোন এক আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক ওয়ালা হয়ে যাও। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা অধিকাংশ আলহামদুলিল্লাহ এখানে আমার চেয়ে অনেক বেশি যোগ্য ওলামায়ে কেরাম, আমার তো লজ্জা লাগে, শরম লাগে এখানে বসে কথা বলতে। এখানে আসলে হযরত ওয়ালা কাছেদারে সবসময় জিনেরা থাকেন, মানে ওনাদের সামনে আল্লাহর কসম অটোমেটিক মাথা নত হয়ে যায়, অটোমেটিক মাথা নত হয়ে যায়। আমরা এখানে আসলে হযরতের পাশে সবসময় যারা থাকেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য হই। আল্লাহ পাক হযরতের সবসময় জিনেরা দোয়া তাওয়াজ্জু পান, তাদেরকে এত দামি বানাইছেন, তাদেরকে এত আলোকিত বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন, মুত্তাকি হও। মুত্তাকি হইতে হলেও সোহবতে আহলুল্লাহ লাগবে, তাকওয়ার উপর অটল অবিচল থাকতে হলেও সোহবতে আহলুল্লাহ লাগবে। এটা রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ পাকের নিজাম, যে কেউ যদি কিছুদিন মেহনতের পরে মুত্তাকি হয়ে যায় আল্লাহ পাকের মেহরবানিতে, কিন্তু বাকি জিন্দগিতে যদি কোন কামেল আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক না চড়ে, কোন আল্লাহ ওয়ালার সাথে যদি উঠা বসা না রাখে, কোন আল্লাহ ওয়ালার সাথে যদি যোগাযোগ না রাখে, তাহলে উনি ওনার এই তাকওয়ার উপর কামেল থাকতে পারবেন না। এটা আল্লাহর নিজাম, যে নিজে কামেল হোক, মুত্তাকি হোক, কোন এক কামেল মুত্তাকির সাথে সম্পর্ক গড়ে বাকি জিন্দগি কাটাও। তাইলে কামেল মুত্তাকি, আল্লাহু আকবার, কামেল জিনরা আল্লাহ ওয়ালা জিনরা আল্লাহু আকবার। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম জবানে আল বারাকাতু মা আকাবিরিকুম যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমি বিভিন্ন জায়গায় বলি যে আলহামদুলিল্লাহ যে এই হাদিসের অনেক আলোচনা হওয়া দরকার। আল বারাকাতু মা আকাবিরিকুম, আমার প্রিয় বন্ধু আল্লাহর কসম, আমাদের হযরত ওয়ালা জবানের সর্বপ্রথম এই হাদিস শুনছি। এর আগে অসংখ্য মাশায়েখ ইজামের বয়ান শুনছি, লালবাগ হাটহাজারি বহু বড় বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসদের বয়ান শুনছি, এক একজন নিজের জায়গায় বহুত বড় শায়েখ সারা দুনিয়াতে শুনাম সুখেতি, এরকম মাশায়েখের বয়ানও আল্লাহ পাক আলহামদুলিল্লাহ শুনার তৌফিক দিয়েছেন, যদিও আমল করতে পারি নাই কিন্তু শুনার তৌফিক দিয়েছেন। আল্লাহর কসম আল বারাকাতু মা আকাবিরিকুম, এই হাদিস কত দামি, কত গুরুত্বপূর্ণ হাদিস, হযরত ওয়ালা জবানে শুনছি। ওয়াকাল আল্লামা যাহাবি হুয়া সহীহুন আলা শর্তিল বুখারী, মুস্তাদরাকে হাকিমের এই রাওয়ায়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী বুখারী শরীফের সমমর্যাদাওয়ালা এরকম বিশুদ্ধ একটা হাদিস, সুবহানাল্লাহ। অথচ এই হাদিসের কোন আলোচনা নাই, এই হাদিস হযরত ওয়ালার জবান থেকে শোনার আগে কারো জবান থেকে শুনিনি, কারো জবান থেকে শুনিনি। এখন হযরত ওয়ালার পরে আমাদের প্রিয় দোস্ত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুম জায়গায় জায়গায় হাদিস বলেন, আলহামদুলিল্লাহ। হযরত ওয়ালার পরে এখন মুফতি ইয়াহিয়া সাহেব হুজুরের জবান থেকে হাদিস বেশি শুনি, আল বারাকাতু মা আকাবিরিকুম। হযরত ওয়ালার জবানে আল বারাকাতু মা আকাবিরিকুম, এর অর্থ কি, অসংখ্য ওলামায়ে কেরামও বলতে পারবে না এর ব্যাখ্যা। আকাবিরদের সঙ্গে বরকত, হযরত ওয়ালার জবানে অনেকবার শোনার তৌফিক হয়েছে। এখানে মা মাইয়াতে কুল্লির অর্থে আল বারাকাতু মা আকাবিরিকুম, আপনি জীবনে একবার কোন আল্লাহর ওলির সাথে বসলেন তাহলে কি ফুরা বরকত পেয়ে যাবেন? বছরে একবার কোন আল্লাহ ওয়ালার সাথে সাক্ষাৎ হইলো তাহলে ফুরা ফুরা দিনের কামেল বরকত, কামেল কল্যাণ, কামেল কামিয়াবি, কামেল সফলতা কি আপনি পেয়ে যাবেন? কেউ হয়তো এরকম তো মনে করতে পারে যে আল বারাকাতু মা আকাবিরিকুম আকাবিরদের সঙ্গে বরকত, বা জীবনে একবার আকাবিরদের সাথে সাক্ষাৎ হইলেই তো হইলো, আকাবিরদের সঙ্গে একবার বসলে হইলেই তো হইলো, আকাবিরদের সাথে একটু আত্মীয়তার সম্পর্ক রাখলেই তো হলো, কোন আকাবিরের হাতে একবার বায়াত হয়ে গেলে তো হইলো না। হযরত ওয়ালা বলেন মা মাইয়াতে কুল্লি, আমার প্রিয় বন্ধু আমাদের হযরত ওয়ালার জবান থেকে কোরআন সুন্নাহর যে সমস্ত ব্যাখ্যা আমরা শুনি, কিতাব তালাশ করলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কোন কিতাবে আছে এটা আমরা তালাশ করেও খোঁজ করে বাইর করতে পারবো না। এটা আমাদের আকাবিরদের তামাম আকাবিরদের উলুম মারিফের জামে হলেন আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আলহামদুলিল্লাহ। তামাম আকাবিরদের উলুম মারিফের জামে, এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় থানবিয়ার মদনী এ ধরনের একটা বিরোধ কিছু হইলেও কম বেশি আছে, জায়গায় জায়গায় আছে, আমরা হাঁটাতারি পড়ছি এই হিসেবে কিছুটা বুঝি।
এখন এশার আজান হবে, আজানের পরে আবার পৌনে আটটা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা হযরতের বয়ান শুনব, প্রথম আজান হয়ে যাক, এরপরে এশার নামাজের প্রস্তুতির সময় দেওয়া হবে।
আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল বারাকাতু মা আকাবিরিকুম, আকা তোমাদের আকাবেরদের সঙ্গে বরকত, দু জাহানের কল্যাণ নিহিত। এখন মার অর্থ কি? আমার প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামত বারাকাতুহুমের জবানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার শোনার তৌফিক দিয়েছেন, মা এখানে মাইয়াতে কুল্লির অর্থে ব্যবহার হয়েছে। এর অর্থ কি? যে আকাবেরদের সঙ্গে যারা থাকবে, আকাবেরদের সঙ্গে থাকার অর্থ কি? আকাবীরদের মতো ইলম, আকাবীরদের মতো আমল, আকাবীরদের মতো তাকওয়া, আকাবীরদের মতো খাশিয়াত ইলাহী, আকাবীরদের মতো ইখলাস, আকাবীরদের মতো ইত্তেবাই সুন্নত, আকাবীরদের মতো ইশকে মাওলা, আকাবীরদের মতো ইশকে রসুল। এ আকাবীরদের মতো এগুলি যারা শিখবে, অর্জন করবে, আকাবীরদের উলুম মারিফ যারা শিখবে, আকাবীরদের থেকে দেখে দেখে যারা আমল শিখবে, আমাদের আকাবীরদের তাকওয়া দেখে দেখে যারা মুত্তাকি হবে, আকাবীরদের মধ্যে খশিয়াত ইলাহী কেমন ছিল, আকাবীরদের খশিয়াত ইলাহী যারা অর্জন করবে, আকাবীরদের মধ্যে ইত্তেবাই সুন্নতের ইশক কেমন ছিল, আল্লাহু আকবার, এটা দেখে যারা শিখবে, ইশকে মাওলা আকাবীরদের দিলে কেমন ছিল, ইশকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবীরদের অন্তরে কেমন ছিল, এই আকাবীরদের দেখে দেখে যারা এগুলি শিখবে, নিজের জীবনে এগুলি আমলে আনবে, তারা তাদের জন্যই দু জাহানের কল্যাণ, কামিয়াবি, সফলতা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, তাহলে আমরা যদি আমাদের প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামত বারাকাতুহুমের দিকে তাকাই, হযরতের জিন্দেগির দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তাম আকাবের ও আসলাফের উলুমে দ্বীনের মা জামে আমাদের হযরত ওয়ালা দামত বারাকাত, আলহামদুলিল্লাহ। আকাবেরদের মতো ইলম কামিল তরিকায় হযরত ওয়ালার মধ্যে মজুদ, আল্লাহ পাকের রহম ও করম। আকাবেরদের মতো আমল, আলহামদুলিল্লাহ, আকাবেরদের আমলের উপর, আকাবেরদের তর্জ তরিকার উপর, আকাবেরদের উসুলের উপর, বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী নবরাল্লাহু তাআলা মারকাদাহুর উসুলের উপর আমাদের হযরত ওয়ালা এতটা অটল, আল্লাহ আকবার, এরকম দ্বিতীয় আরেকজনকে আমি আমার জিন্দগিতে দেখিনি, আলহামদুলিল্লাহ। আকাবীরদের মতো আমল, আকাবীরদের মতো তাকওয়া, আল্লাহু আকবার। তাকওয়ার কথা কি বলবো, যেই বুজুর্গের পুরা জিন্দগি শুধু তাকওয়ার ওয়াজ, আল্লাহু আকবার। আপনারা যদি কোরআন সুন্নার আলোকে তাকওয়ার যে অর্থ আকাবীরদের জীবনী তালাশ করে তাকওয়ার যে মানে আপনারা পাবেন, আর আমাদের হযরত ওয়ালার জিন্দগির দিকে তাকান, দেখবেন কোরআন সুন্নার আলোকে তাকওয়ার যে অর্থ আমাদের আকাবের ও আসলাফের কিতাবাদিতে, আকাবীরদের উলুম থেকে আপনি যে তাকওয়া শিখবেন কামেল তরিকায় তাকওয়া, আলহামদুলিল্লাহ, আমাদের হযরত ওয়ালার মধ্যে মৌজুদ, আলহামদুলিল্লাহ। আকাবীরদের মতো খশিয়াত ইলাহী, আল্লাহু আকবার, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে যত কান্না আমাদের হযরত ওয়ালা কাঁদেন, আমরা কিতাবে বড় বড় আকাবীরদের কান্নার কথা শুনছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কথা আপনারা জানেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কথা আপনারা জানেন, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কান্নার কথা আপনারা জানেন, হাজী ইমদাদুল্লাহ সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির বাইতুল্লাহর সামনে কান্নার কথা আপনারা জানেন, এরকম অনেক বুজুর্গের কান্নার কথা আপনারা শুনছেন, কিতাবে দেখছেন, কিন্তু বাস্তবে হযরত ওয়ালা দামত বারাকাতুহুম আল্লাহর মহব্বতে যেভাবে দুই চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আমি আমার এই হায়াতে বাংলাদেশে দ্বিতীয় আরেকজন বুজুর্গকে দেখিনি, আল্লাহু আকবার। খশিয়াত ইলাহীতে আমাদের হযরত ওয়ালা কামেল, ইত্তেবাই সুন্নতে আসেন, আলহামদুলিল্লাহ, সুন্নত ইত্তেবাই সুন্নত, সুন্নতের তালিম তো কামেল তরিকা এখানেই শেখা যায়, আলহামদুলিল্লাহ। হার হার আমলে সুন্নতের ইত্তেবা, অনেক এরকম বহু বুজুর্গ মুহিউসুন্নাহ উফাদিওয়ালা বহু বুজুর্গকে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দেখার তৌফিক দিয়েছেন, কিন্তু হার হার আমলের মধ্যে, হার হার আমলের মধ্যে ইত্তেবাই সুন্নতে কামেল আমাদের হযরত ওয়ালার বিকল্প বাংলাদেশে দ্বিতীয় আরেকজন বুজুর্গকে আমি দেখিনি, দ্বিতীয় আরেকজন মুহিউসুন্নাহ লাকাবওয়ালা কয়েকজন বুজুর্গকে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন, কিন্তু হযরত ওয়ালার জীবনের প্রতিটি কাজে যেমন সুন্নতের ইত্তেবা, এবং সালিকিনদের মধ্যে কেউ হযরতের নজরে সুন্নতের খেলাফ কোন কাজ করছেন হযরতের নজরে পড়ছে সঙ্গে সঙ্গে আসলা, সাথে সাথে আসলা, কোনো দেরি নাই, ইত্তেবাই সুন্নতে আমাদের হযরত ওয়ালা দামত বারাকাতুহুম কামেল, আল্লাহু আকবার, ইশকে মাওলা, আল্লাহর মহব্বতে তো সারা
দিন রাত জ্বলতে পড়তে থাকেন। ইশকে রসুল কামেল আল্লাহ আকবার, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেই কানতে থাকেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য কবিতা আমাদের হযরত ওয়ালা আছে, কি বলেন আসেন আপনারা শুনেন না? আল্লাহ আকবার, মদিনা শরীফের কি মহাব্বত, কি জ্বালা! মদিনা শরীফ যাওয়ার জন্য হুজুর বেকুল হতে থাকেন, অস্থির হতে থাকেন। মদিনা শরীফ যাওয়ার তারিখ হইলে তো হযরতের মধ্যে কি এক অস্থিরতা বিরাজ করে, আল্লাহ যারা কাছে থাকি দেখেন না আপনারা বুঝতে পারবেন। তাহলে এসকে রসুল কামেল আমাদের প্রিয় মোর্শেদ হযরত ওয়ালা দামত বরকাতুহুমের মধ্যে, আকাবির আল বরকাতু মা আকাবিরিকুম, এই হাদিসের যে ব্যাখ্যা হযরত ওয়ালা করেন, হযরত ওয়ালা তো নিজের থেকে করেন না, এটা আকাবিরদের ব্যাখ্যা। এই ব্যাখ্যা অনুযায়ী আকাবিরদের সাথে বরকত, আকাবিরদের সাথে কল্যাণ, আকাবিরদের সঙ্গে থাকার মধ্যে খায়ের, আলহামদুলিল্লাহ আমাদের হযরত ওয়ালা দামত বরকাতুহুমের মধ্যে আকাবিরদের উলুম মাআরিফ, আকাবিরদের ইলম, আকাবিরদের আমল, আকাবিরদের তাকওয়া, আকাবিরদের খশিয়ত ইলাহি, আকাবিরদের ইত্তেবাই সুন্নত, আকাবিরদের ইশকে রসুল, আকাবিরদের ইশকে মাওলা, এগুলি আমাদের হযরত ওয়ালা দামত বরকাতুহুমের মধ্যে তামিল তরিকায় পাওয়া যাক, তাহলে আলহামদুলিল্লাহ বহুত বড় শুকরিয়ার বিষয়। রব্বুল আলামিনের সীমাহীন রহম করম দয়া অনুগ্রহ যে রব্বুল আলামিন এই জামানায় যিনি আমাদের সকল আকাবের ও আসলাফের নমুনা, আল্লাহ ফাক তার সোহবতে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে, তার সোহবতে আসার তার দোয়া এবং তাবাজ্জু নেওয়ার সেই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ পাকের খাস মেহরবানি, রব্বুল আলামিনের সীমাহীন মেহরবানি, রব্বুল আলামিনের অকল্পনীয় অনুগ্রহ দয়া যে রব্বুল আলামিন এরকম কামেল আল্লাহ ওয়ালার পরিচয় আমাদেরকে দান করেছেন, ওনার দরবারে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন, ওনার দোয়া নজর তাবাজ্জু নেওয়ার মতো সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি নবর আল্লাহ তাআলা মারকাদাহু ইরশাদ ফরমান, আমি হযরতের জবানেও শুনছি, নিজেও হাকিমুল উম্মতের লেখা কিতাবে পড়েছি। হাকিমুল উম্মত বলেন যে ইনসান কাকে বলে এ ব্যাপারে আমি আশরাফ আলীকে কেউ ধোকায় ফেলতে পারবে না আলহামদুলিল্লাহ, কারণ আমি নিজে ইনসান হইতে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, হাকিমুল উম্মতের মতো মানুষ বলতেছেন, ওনার মতো কি কোনো মানুষ হয়? উনি বলতেছেন যে নিজে তো ইনসান হইতে পারি নাই, কিন্তু কিছু ইনসানের সোহবত আল্লাহ আমাকে নসিব করেছে, কিছু কামেল ইনসানের, ইনসান যাদেরকে বলা হয়, ওনার আসাতেজা একরাম মাশায়েখ আজামের কথা বলছেন যে এরকম কিছু কামেল ইনসানের সোহবত সান্নিধ্য আল্লাহ পাক আমাকে নসিব করেছেন, যার কারণে আমি নিজে ইনসান হতে না পারলেও ইনসান কাকে বলে এই ব্যাপারে কেউ আমাকে ধোকায় ফেলতে পারবে না আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মতের কথা বোঝা যায় যে কেউ কোন কামেল আল্লাহওয়ালার দোয়া নজর তরবিয়ত ব্যতীত, সোহবত ব্যতীত কামেল ইনসানই হতে পারবে না, কোন মানুষ কামেল ইনসান হইতে পারবে না। বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা তো দূরের কথা, একজন কামেল ইনসান হইতে হইলে কোন না কোন আহলুল্লাহর কামেল আল্লাহ ওয়ালার সোহবত দোয়া তাওয়াজ্জু লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বুজুর্গর সন্ধান দিয়েছেন, যেই বুজুর্গকে আল্লাহ পাক আসমানি উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে এই জাতির জন্য এই জমানাতে প্রেরণ করেছেন। আমাদের অনেকের থেকে শুনেছি যে আকাবির ও আসলাফের ওই ওই কাফেলার কোন একজন হয়তো রয়ে গেছেন, আল্লাহ পাক ওনাকে এই জমানাতে আমাদের জন্য পাঠাইছেন আলহামদুলিল্লাহ। যে আমাদের আকাবেররা কেমন ছিলেন কিতাবে তো আমরা পড়ি, সচক্ষে দেখি আমল আমলি হওয়ার জন্য, সচক্ষে দেখি আকাবেরদের ইত্তেবা করার জন্য ওই আকাবেরদের কাফেলার এক নক্ষত্র রয়ে গেছিল, আল্লাহ পাক ওনাকে এই জমানাতে পাঠাইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পুরা জাতিকে এই আল্লাহওয়ালার কদর করার তৌফিক নসিব ফরমান। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।